এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের গেস্টরা, এবং সেই সাথে সাউন্ডে রয়েছেন মাসুম। আমরা সবাই মিলে আজকে বছরের ভূত এফএমটা, লাস্ট ভূত এফএমটাতে অনেক মজা করেছি আমরা। সিলেটে গিয়েছিলেন আমাদের উইনাররা এবং সেখান থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা যোগাযোগ করেছিলাম। আজকে ভূত এফএমটা আমরা এখানে বসেই করছি এবং আমাদের সঙ্গে আমাদের গেস্টরা রয়েছেন। আমরা তাদের ঘটনা শুনবো, আপনাদের কাছ থেকে আপনাদের এসএমএসগুলো আমরা পাঠানো এসএমএসগুলো আমরা পড়বো, এবং সেই এসএমএস পাঠানোর নিয়ম কি হচ্ছে, আপনার এয়ারটেল নাম্বার থেকে আপনি আমাকে এসএমএস করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও আপনি যদি আজকের শোটা মিস করেন তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22 এবং সেটা পাঠিয়ে দিন, এবং তারপরে আপনি একটার পর একটা দেখবেন যে আপনার পুরনো শোগুলো আপনি শোনার অপশন পাবেন। এনিওয়েজ, আমাদের প্রতি সপ্তাহেই অসংখ্য ইমেল পাই আমরা আপনাদের কাছ থেকে, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারটা, কারণ আপনারা ইমেল পাঠান বলেই আমাদের এখানে মানে আমরা নতুন নতুন গেস্ট পাই, আমরা নতুন নতুন ঘটনা পাই এবং সেই ঘটনাগুলো আপনাদের উপহার দিতে পারি। তো আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো মেল দিয়ে। আমি জানি যে আপনাদের মধ্যে বেশিরভাগ যারা ইমেল করে থাকেন তারা সবাই চান যে স্টুডিওতে এসে উপস্থিত থেকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তারপরেও নানা ব্যস্ততার কারণে, ঢাকার বাইরে হবার কারণে এবং বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে স্টুডিওতে এসে সেই ঘটনাগুলো শেয়ার করার মতো অপশান থাকে না। বাট যে ঘটনাগুলো আপনাদের আমাদের খুব বেশি ভালো লেগে যায় এবং আমরা খুব চাই যে আপনারা স্টুডিওতে এসে মানে আসলে আরো বেশি ভালো হতো, তারপরেও এই ঘটনাটা না শেয়ার করলেই না, এরকম ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। চেষ্টা করব যে আপনাদেরকে আরো বেশি করে স্টুডিওতে নিয়ে আসার ব্যবস্থা করার, এবং চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে আপনাদের ঘটনাগুলো সরাসরি সংগ্রহ করার। এনিওয়েজ, আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন যিনি, তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা এক বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম, আর সারাক্ষণ এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হল ঠাকুরগাঁতে, আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ড থেকে বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বাড়ানো শেষ হয়নি, বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে, সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছও গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম, আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের যে ভবনটায় উঠলাম তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিংয়ে না উঠলেই ভালো করতেন, তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করে। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পর পরই ঘটনাটা ঘটতে থাকল। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হল উনি ঘুমের মাঝে দুইবার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম, স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে, তাদের কেউ কেউ কষ্টে কোকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাঁচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করতে থাকি, চিৎকার করে বোধ থাকি ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার, স্বপ্ন দেখছ মনে হয়, খারাপ কিছু, হাত মুখে পানি দিয়ে আসো ভালো লাগবে, হাত মুখে পানি দিয়ে আসো ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই, হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়, হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝে দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের দুই ভাইয়ের জন্য দুটো তাবিজ আনিয়ে দেন, আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরেই। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না, পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে, প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল, আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল, সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে দুইটা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়ত। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল আর একলা আস্তে আস্তে যেতে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না, মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম, বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগা থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি এক বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘণ্টার পর ঘণ্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগা যাওয়ার দরকার পড়ল। সে সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে ভাগ্য ভালো ভালো বলতে হবে। ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হল। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসল 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেলল, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে এক বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি, কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল, কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। এবং আপনারাও যারা এই ধরনের ঘটনা আমাদের পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm, radiofurti.fm। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস সহ আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ঘটনা পাঠাতে পারেন। এবং অবশ্যই অবশ্যই আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আমি আপনার ঘটনাটা পড়ে শোনাই, সেটা অবশ্যই লিখে জানাবেন। এবং সেই সাথে আপনি অবশ্যই 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 আমাকে জানাবেন যে আপনার পক্ষে খুব ভালো হয় যদি আপনি যদি পারেন স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে, সেটা একদম মানে ফার্স্ট প্রায়োরিটি। এবং সেই সাথে আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনার সেরা ঘটনাগুলো। আচ্ছা, আমাকে অনেক SMS করেছেন অনেকে। আনোয়ার এবং আফরিন লিখেছেন খুলনা থেকে, রাসেল ভাই উই লাভ ইউ অ্যান্ড ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। খুলনা থেকে আমাকে পরশ SMS করেছেন, এবং তিনি এবং তার কাজিন শিমুল, সাদিক, শাম্য, অর্ণব, এদের নিয়ে তিনি ভূত FM এনজয় করছেন। এছাড়া আমাকে কাচ্চা ভূত SMS করেছেন বনশ্রী থেকে, এবং আমাদেরকে তিনি লিখেছেন যে এয়ারটেলের স্কেরি রিংটোনটি তিনি পাবেন কিনা আমি একটু পরে সেটা জানিয়ে দেবো। জাকারিয়া হোস্টেলে রুমমেট লাইট অফ করে ভূত FM শোনার জন্য রেডি হচ্ছি, আশা করি আজকে উপভোগ করব। হ্যাঁ, ডেফিনেটলি উপভোগ করবেন আশা করব। তন্ময় লিখেছেন যে এনজয় করছি আজকের শো, থ্যাংক ইউ সো মাচ। সুজা আমাকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাকে মাকসুদুর, ভূত FM সম্পর্কে লিখেছেন তিনি। এবং এছাড়াও খুলনা থেকে আবারও পরশ SMS করেছেন, নূর SMS করেছেন, SMS করেছেন আমাকে রিফা, SMS করেছেন আমাকে তাজুল, SMS করেছেন নিলয় আজফার, দ্য বস গাজীপুর থেকে। এইসব আরও অনেকে যারা এখনও SMS পাঠাতে চান এবং SMS পাঠাতে পারছেন না, তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বছরের প্রথম ভূত FM এ আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে যারা আমাদের গেস্ট রয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আমাদের গেস্ট যারা এখানে উপস্থিত আছেন, যারা অনেক কষ্ট করে স্টুডিওতে আসেন এবং ঘটনা শেয়ার করতে চান আপনাদের সাথে, সেরকম একজন গেস্টের কাছে আমরা যাব এবং তার ঘটনা শুনব। কি নাম আপনার?
হ্যালো লিসেনার্স, আমি রোহান বলছি। বছরের প্রথম ভূতফেমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রসেল ভাই, আমি একটু প্রথমে হ্যালো বলতে চাচ্ছি, আমার মা শুনছেন। হ্যালো মা, আমার ছোট বোন রাইসা, তাকে অনেক শুভেচ্ছা আমাকে শোনার জন্য। আমার কাজিন শামিম, তোমাকেও হ্যালো বলছি। আর আমার একটা ছোট্ট ভাই আছে, তাসনিম তুনার নাম, সে আপনার ভূতফেমের অনেক ফ্যান। একটু আপনি রসেল ভাই একটু হাই বলে দেন।
আচ্ছা, আমি শুনেছি আপনার কথা, থ্যাংক ইউ তারপরেও আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ঘটনায় চলে যাই।
আচ্ছা, আমি যে প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমি শুনেছি আমার কাজিনের কাছ থেকে। এটা আমার এক আঙ্কেলের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত একটা ঘটনা। সেটা হচ্ছে এরকমের যে একবার ওনাদের বাড়ির পাশে একটা লোক ওনাকে এসে বলল যে আমি এক জায়গায় যাব যেখানে একটা বাচ্চা মারা গিয়েছে, ওইখানে একটা ওকে দাফন কাফন করার একটা ব্যবস্থা করা হয়েছে, এই জন্য তুমি কি আমার সাথে যাবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ যাওয়া যায়। তারপরে দুজনে মিলে ওরা গেল, ওখানে গিয়ে দেখলো যে একটা বাচ্চাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে যে মারা গিয়েছে অ্যাটলিস্ট 15 দিন আগে। তো বাচ্চাটার বয়স ছিল হচ্ছে আপনার 15 কি 16 দিন বয়সের একটা বাচ্চা। তো সে মারা গিয়েছে অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে, কিন্তু বাড়ির লোকজন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে বাচ্চাটা আসলে মারা গিয়েছে।
এটা কেন, মানে কেন মনে হয়েছে যে মারা যায়?
কারণটা হচ্ছে যে ওই বাচ্চাটা মাঝে মধ্যে নড়ে চড়ে উঠত এবং হাত জাগাতো বা কাশি দিত বা কথা বলে উঠত। এই কারণে বাড়ির লোকজন মনে করছে যে
অসুস্থ। এর মধ্যে কি ডাক্তার টাক্তার
ছিল? না, এর মধ্যে ডাক্তার দেখেনি, কারণ শীতের সময় ছিল। হয়তো বা তারা মনে করছে শীতের জন্য ছেলেটা বাচ্চাটা খুব মানে শীত প্রবণের কারণে সে অথবা বেশি নড়াচড়া করছে না। পরে একজন দেখে বলল যে বাচ্চাটা তো মারা গেছে, তোমরা একে এখনো কিসের জন্য দাফন কাফন করো না, করতেছ না, এটা তো উচিত। তারপরে তারা এক হুজুরের কাছে গেল যে এই সংক্রান্ত ব্যাপারে ডিল করতো আর কি। তো সে হুজুর দেখে ডিক্লেয়ার করলো যে বাচ্চাটা মারা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা হোক। তো বাড়ির লোকজন বলছে না সে তো মারা যায়নি। তখন বলছে দেখেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা এই বাচ্চাটার দাফনটা তাড়াতাড়ি সারেন।
আচ্ছা,
তো সার্টেন টাইমে হুজুরকে খুব জোরাজোরি করার পরে বলতেছে দেখেন আমি আপনাদের একটা প্রমাণ দেখাইতে পারি, আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে আপনারা যখন এত করে বলতেছেন আমি এটা বলবো আর কি আপনাদের। তো বললো যে আপনি একটা লাঠি আনেন 1 ফুট বা একটু বড় এর চেয়ে। তো লাঠিটা আনার পরে সে বাচ্চাটাকে মাটিতে শুয়ে একটা সার্কেল এঁকে দিয়ে বাচ্চাটাকে গায়ে একটা হালকা আঘাত করলো। আঘাত করার পরে বাচ্চাটা উঠে বসলো। উঠে বসার পরে সেই লোকটা জিজ্ঞেস করতেছে তুমি এখনো কিসের জন্য এই বাচ্চাটা পজেস করে আসছো, তুমি বাচ্চাটার মধ্যে আসছো কেন? তখন সে ওই ভাঙা ভাঙা গলা একেবারে চিকন কণ্ঠে বাচ্চাদের মতো সে বলতেছে যে আমি কোথাও জায়গা পাচ্ছিলাম না, ওকে আমার দেখে ভালো লাগছে, আমি এই জন্য ওর বাড়িতে আসছি। তারপরে বলছে এটা উচিত হয়নি তোমার, সে একটা ছোট বাচ্চা, এত ছোট বাচ্চার ভিতর কেন তুমি আসলা? তখন সে বলতেছে যে না আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন সে হুজুর বলতেছে না তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দেওয়ার জন্য তোমার কি কি, যদি ভালো ভালো ছেড়ে দাও তাহলে তো বেটার, না হলে আমি কিন্তু অন্য ওয়েতে যাব।
আচ্ছা,
এরকম বলার পরে সে বাচ্চাটা মানে সে ওই মরা বাচ্চার মধ্যে যে আপনার পজেস ছিল সে বলতেছে যে না আমি যাব না। তারপর তাকে অনেক মার দেওয়া হলো, যেটা যখন পিটুনি দেওয়া হলো, পিটুনি দেওয়ার পরে সে বলতেছে ওকে আমি যাব। এবং তখন হুজুরটা করলো কি, কিছু মন্ত্রতন্ত্র পড়ে ওই বাচ্চাটার গায়ে ফু দিল এবং সে বাচ্চাটা উঠে দাঁড়াচ্ছে এবং পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে এবং পড়ে যাচ্ছে।
আচ্ছা,
অ্যাটলিস্ট হুজুর বলল কি ওই বাচ্চাটার হাতে সেই লাঠিটা ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে সে বাচ্চাটা ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়ালো এবং বুঝতেই পারছেন 15-16 দিনের একটা বাচ্চা, এটা স্টিল দাঁড়িয়ে থাকা তার জন্য খুব মানে একেবারে লড়বড়ে অবস্থা আর কি, পড়ে যায় এরকম এরকম।
মানে এই বছর মানে এই সময়ের বাচ্চা বা এতটুকু বাচ্চা দাঁড়াতে পারারই কথা না,
কথাই না আর কি। তারপরে সে আবার কথাও বলতেছে চিকুন স্বরে স্পষ্ট, যেটা অনেকটা ওই মানে খুবই চিকুন স্বরে একটা, এটা তার কণ্ঠ না সেটাও বোঝা যাচ্ছে।
আচ্ছা,
তারপরে সে হুজুর তাকে চুরাটুরা পরে একটা ফু দেওয়ার পরে সে বলতেছে আমার গা জ্বালা পোড়া করতেছে, আমি চলে যাব। আচ্ছা আমি চলে যাচ্ছি। তখন হুজুর সে বলতেছে আমি যাওয়ার জন্য কিছু নিব। তখন হুজুর বলল যে কি নিবা তুমি? তখন সে বলছে আমাকে একটা ছাগল অথবা মুরগি কিছু দিতে হবে। তো হুজুর বলছে দেখো এদের আর্থিক সচ্ছলতা তো বেশি না, ছাগল দিতে পারবে না, এদের একটা মুরগি তুমি নাও। তো বলছে আচ্ছা মুরগি এনে দেন। তারপর একটা মুরগি এনে দেওয়ার পরে সে একটা ডেস্টিনেশন দেখা দিল যে অতটা দূরে মুরগিটা রাখতে হবে এবং আমি আমাকে জায়গা করে দেন, আমি বাচ্চাটার শরীর থেকে চলে যাব। তারপরে হুজুর বলল আচ্ছা ঠিক আছে। তারপরে হুজুর তার নিয়মিত যে কার্যক্রম করে টরে তারপরে জায়গাটা পজেস যে ছিল ওকে যাওয়ার জন্য একটা ওয়ে করে দিল। তারপরে যেই বলল যাও, সেই বাচ্চাটা ওইটুকু বাচ্চা সেই লাঠি হাতে প্রায় 20-25 ফিট দৌড়িয়ে চলে গেল। সার্টেন টাইম পরে সে ডিগবাজি খেয়ে একেবারে মাটিতে পড়ে গেল আর সেই মুরগিটা সহ সেই জিনিসটা উদা হয়ে গেল। তারপরে যা হওয়ার চলে গেল, সবাই খুব কান্নাকাটি করতেছে এবং বাচ্চাটাকে নিয়ে গেল দাফন কফনের জন্য। এতটুকুই ছিল প্রথমের গল্পটা, পরে আমরা আসতে
এবং তার মানে বোঝা গেল যে পুরো জিনিসটা মানে একটা বাচ্চা মারা যাবার সময় বা মারা যাবার আগে বা মারা যাবার পরে যেকোনো একটা সময় পজিটিভ হয়েছিল সে।
হ্যাঁ,
এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত, এরকম ঘটনা আমি এর আগে কোনোদিন শুনিনি। এবং এটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, বরিশাল একটা গ্রাম, আমি নামটা বলতেছি।
ওকে ফাইন, আমরা একটা দারুণ ঘটনা শুনলাম এবং এর মাঝখানে জানিয়ে দিই আপনাদের সবাইকে যে আপনি কিন্তু আজকের শোটা যদি মিস করেন তাহলে আপনি আবারও শুনতে পারবেন। 4040 নাম্বার ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন টু লিসন দ্য শো ওয়ান্স মোর। আর এছাড়াও নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফ এম টিউন অ্যাজ দেয়ার কলার টিউনস, মানে যেটা বাজছে মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত এফ এম টিউন কোড ইজ 92125 এবং এটা অ্যাক্টিভেট করা যাবে বাই সেন্ডিং SMS এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে, মানে সিটি মানে সি অ্যান্ড টি সিটি, এটা দিয়ে স্পেস দিয়ে তারপরে আপনাকে সেই কোডটা বসিয়ে দিতে হবে হুইচ ইজ 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার কলার টিউন এবং মাই টিউনে এটা সেট হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আরো বেশ কিছু SMS চলে এসেছে। আমাকে রূপ সুনামগঞ্জ থেকে লিখেছেন যে আমি একজন তিনি ভূত FM শুনছেন এই মুহূর্তে, সেটাই বলছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন টিপু, টনি, ডক্টর জোহা হল বিএল কলেজ থেকে এবং আমাদেরকে SMS করেছেন জয়া সিলেট থেকে, কনকনে শীতে বসে আছেন এবং গরম গরম ভূতের গল্প শুনছেন, থ্যাংকস ফর বিইং উইথ আস। তানভীর লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে 7 মাস ধরে তিনি ভূত FM শুনছেন এবং এটা তার প্রথম SMS, আর প্রথম SMS টা আমি পড়ে ফেললাম, বাহ কি সৌভাগ্য আপনার এবং আমার। নাইম কাফরুল লিখেছেন ভাইয়া বছরের প্রথম ভূত FM, আশা করি মানে সারা বছর এনজয় করবো। হ্যাঁ সেটাই, বছরের শুরুর ভূত FM টা আমরা ভালো করার চেষ্টা করছি অনেক বেশি, আর সব আমরা প্রত্যেকবার যেটা চেষ্টা করি আসলে মানে এটা আসলে ইট ডিপেন্ডস অন ইউ, কারণ আপনারাই ঘটনাগুলো পাঠান কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই চেষ্টা থাকে যে আগের এপিসোডের চাইতে নেক্সট এপিসোডটা আরো বেশি ভালো করার। মানে একটা এপিসোড ভালো হয়েছে বলে পরের এপিসোডটা খারাপ হবে এরকম তো কোনো সময় ইচ্ছাই নাই। সুতরাং আমরা ওই জন্যই বারবার করে বলি যে আপনারা বেশি বেশি করে আপনাদের ঘটনাগুলো পাঠান এবং আসলেই মানে নিশ্চিত না হয়ে মন গড়া কোনো কিছু পাঠাবেন না প্লিজ। আর যে ঘটনাটা আসলে আপনাকে কেউ, আমি জানি যে কোন ঘটনাগুলো সিলেক্টেড হয়, অনেকেই মন খারাপ থাকে যে আমি এত ঘটনা পাঠাচ্ছি কেন ঘটনা সিলেক্টেড হচ্ছে না, একই ঘটনা বারবার পাঠানোর দরকার নেই। আর যদি বলেন যে কোন ধরনের ঘটনাগুলো সিলেক্টেড হয়, আপনাকে যদি আপনার পাঠানো ঘটনাটা যদি কেউ আপনাকে শোনাতো তাহলে যদি আপনার শুনে সেটা ভালো লাগতো তাহলে বুঝবেন সেটা ভালো ঘটনা। আর অন্য কেউ যদি আপনাকে সে আপনার ঘটনাটা শোনাতো, আপনার যদি বিরক্ত লাগে তাহলে বুঝবেন যে ঘটনাটা ভালো ঘটনা নয়। এভাবে কিন্তু আপনি আপনার নিজের ঘটনাটাকেও জাজ করতে পারেন। যাই হোক, অনেক পরামর্শ দিয়ে ফেললাম, পরামর্শ কারোরই পছন্দ নয় আসলে। আমাকে জামান SMS করেছেন এবং আমাদেরকে লিখেছেন দ্য বস গৌরীপুর ময়মনসিং থেকে, আজকের শোটা অসম লাগছে তার কাছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরকে ঐশী লিখেছেন যে রাসেল ভাইয়া এই কাহিনীটা অনেক ভয়ঙ্কর, থ্যাংক ইউ। সাদ্দাম লিখেছেন ভাই আমি ভূত FM শুনছি 1 বছর ধরে এবং এবং আমাদেরকে SMS করেছেন রনি এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন নিক্সন ফ্রম সিলেট, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকুন, আরও ধারণ সব ঘটনা উপহার দিতে পারবো আশা করছি। তানজিলা আমাদের লিখেছেন খালিশপুর থেকে যে ভাইয়া একা শুনছি খুব ভয় লাগছে কিন্তু মজাও পাচ্ছেন নিশ্চয়ই। তারেক লিখেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে দারুণ হচ্ছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব লিখেছেন যে আজকের ইমেলটা খুব ভালো ছিল, হ্যাঁ আমারও চমৎকার লেগেছে এবং আরো কিছু ইমেল রয়েছে, সেই ইমেল গুলো আশা করি ভালো লাগবে। সৈকত লিখেছেন যে তিনি এনজয় করছেন, খুব ভয় লাগছে তার, এবং তিনি বলছেন যে আজকে অল স্টোরি সেগুলো সব রকিং লাগছে তার কাছে খুব। আর চিরং থেকে আমাদের আমাদের লিখেছেন জান্নাত অ্যান্ড আফরোজা, ভূত এফ এম শুনতে মজা লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ। আমি আপনার পক্ষ থেকে আরো একবার মাসুমকে থ্যাংকস জানাচ্ছি সেজন্য, কারণ পুরো জায়গাটা কাজটাই করছে মাসুম। আর আমরা কি একটা ছোট ব্রেকে যাব এখন? একটা ছোট ব্রেকে যাবো। আচ্ছা, ছোট ব্রেকে না গিয়ে আমরা একটা ঘটনায় চলে যাই বরং, সবাই খুব খুশি হলো। এবং হ্যাঁ, আপনি ওটা আপনি ওইখানে চলে আসেন এবং আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার, আমি মিজান খিলগাঁও মেরাদিয়া থেকে আসছি। তো প্রথমে আদর, তোমার জন্য শুভকামনা পাবেল পাপড়ি, তোমাদের জন্য শুভকামনা রইল। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। তো তখন 1989 সাল ছিল, আমরা যে এলাকাটাতে থাকতাম ওই এলাকাটা ছিল নিচু এলাকা, যে বর্ষার সিজনে ওইখানে পানি জমত, আর শুকনো সিজনে এখানে ধান চাষ করত। তো শুকনো সিজন ছিল তখন, আর আমরা যে ঘরটাতে থাকতাম তার পাশেই ছিল, একেবারে কাছেই ছিল একটা বড় পুকুর। পুকুরটা প্রায় 1.5 বিঘা জমি নিয়ে ছিল। তো ওই পুকুরটার মাটি কেটে উঁচা জায়গা করছে, উঁচা জায়গাতে আমাদের ঘরটা ছিল। তো আমরা যে ঘরে থাকতাম, আমার মা প্রায় ওইখানে রাত্রে ঘুম থেকে উঠত। তো একদিন ঘুম থেকে ওঠার পরে দেখে কি ওই পুকুরটার একেবারে এক কোনায় একটা ধান সিদ্ধ করার পাত্র ভেসে আছে। তো ওটার ভিতর কিছু একটা আছে, তো আমার আম্মু ওটা বুঝতে পারতেছিল না। তো আম্মু কিছু মনে না করে আবার ঘরে চলে গেল। দ্বিতীয় দিন আবার একবার বাইরে উঠছে, বাইরে ওঠার পরে ঘরে যাবে, ঠিক তখন দেখে কি ওই পাত্রটা ভেসে আছে। ভেসে আছে, মাঝখানে কিছু একটা আছে, এখন একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিন্তু কি সেটা ক্লিয়ার নেই না। তো ঘরে চলে যায়। তৃতীয় দিন আমার আম্মা আর একবার দেখলো, সেদিন পূর্ণিমা রাত ছিল, একেবারে স্পষ্ট দেখতে পারতেছে যে ধানের পাত্রটা মাঝখানে একটা বাচ্চা শুয়ে আছে, 2 থেকে 2.5 মাস বয়সের একটা বাচ্চা শুয়ে আছে এবং সে হাত নাড়াচ্ছে, হাত পা নাড়াচ্ছে। তো আমার আম্মা দেখে খুব ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যায়, যে আমার আব্বাকে বলে যে এই ঘটনা দেখছি। আমার আব্বা বলতেছে যে না, এটা হইতে পারে না, তুমি হয়তো ভুল দেখছো। তা আব্বা আম্মাকে সান্ত্বনা দিল। তা আম্মা আব্বা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে আবার বেশ কিছুদিন পরে আমার আম্মু রাত্রে উঠছে, আমার আব্বাকে নিয়ে উঠছে। তা আব্বাকে বাইরে দাঁড়া করে আমার আম্মু আসলো, আসার পরে পুকুরটার দিকে তাকাইলো। তাকানোর পরে দেখতেছে কি একই জিনিস ভেসে আছে, বাচ্চাটা হাত পা নাড়াইতেছে। তো আমার আম্মু বলতেছে যে দেখো এটা কি। আব্বা দেখলো, আব্বা দেখো ভয় পাইছে, দরজন ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে যায়নি। তার আগে দেখতেছে যে ওই জিনিসটা পাত্রটা দেখার পরে ওনারা খুব দ্রুত তাদের কাছে চলে আসতেছে। কাছে চলে আসার পরে আমার আব্বু করলো কি, আম্মুকে নিয়ে ঘরে চলে গেল ভয় পেয়েছে। তো দরজা আটকে দেওয়ার পরে, তো আমাদের ঘরটা তো উঁচু জায়গাতে ছিল, তো নিচু জায়গা থেকে উপরের দিকে কেউ উঠলে যেমন একটা শব্দ হয় এরকম শব্দ হচ্ছে কেউ উঠতেছে। তো এক পর্যায়ে হাত দিয়ে, আমাদের ঘরটা ছিল বেড়ার ঘর, তো হাত দিয়ে বেড়ার ভিতরে বাড়ি দিলে যেমন ঠাস ঠাস শব্দ, এরকম অনেকগুলো শব্দ করলো। শব্দ করার পরে আম্মু চিৎকার মারলো, চিৎকার মারার পরে কিছুক্ষণ পরে এটা থেমে গেছে। থেমে যাওয়ার পরে তো আমার আম্মা চুপচাপ ওদিন আর কিছু বললো না। ঠিক পরের দিন আমার বড় বোন আমাদের বাড়িতে আসছে বেড়াইতে, তো দিনে পিঠা টিঠা বানাইলো, খাওয়া দাওয়া করছে। ওদিন আমার বড় বোন থাকবে আমাদের বাসায়। তো রাত্রে থাকলো আমার বড় বোন, ঠিক 2:30 দিকে আমার বোনের একটা ছেলে ছিল 2.5 মাস বয়স, ও ঘুমায় আছে, হঠাৎ করে হাত পা নাড়াইতেছে। তো হাত পা হাত যে আমার আম্মার গায়ে পরে আমার আম্মা লাভ দিয়ে উঠে লাইট ধরাইলো। ধরার পরে দেখি যে বাবু শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। তো আমার আম্মা চিৎকার দিয়ে উঠলো, তারপর তেল মালিশ করলো বুকের ভিতরে, কিন্তু কোনোতে কিছু হইতেছে না। ঠিক তখনই আমার আব্বা শুনতে পারতেছে যে ঘরের ভিতরে কান্নাকাটি চলতেছে, বাইরে ওই বেড়ার ভিতরে ঠিকই একইভাবে কেউ হাত দিয়ে বাড়ি দিতেছে, থাবুর দিতেছে। তো আমার আব্বু তখন কারো কিছু বললো না, বাড়ি দেওয়ার শেষ বেড়ার ভিতরে। ঠিক তখনই আমার ভাইগনাটা, আমার বোন ছেলেটা, ও মারা যায়।
ওই মুহূর্তে
মারা যায়। মারা যাওয়ার পরে খুব কান্নাকাটি চলতেছে। মারা যাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার এক আঙ্কেল, আমার খালু, উনি খাতে খুলনায় ঢাকা চলে আসছে। আসার পরে আমাদের ঘরে ঢুকার সময় উনি বলতেছে যে আমি খুব দেরি করে ফেলাইছি ঘরে ঢুকতে, আমার আসতে খুব লেট হয়ে গেছে। তো আমার আব্বু সবাই কান্নাকাটি করতেছে। তো এখানে বলে রাখি যে আমার ওই খালু, উনি ওনার ভিতরে আল্লাহ একটা খুব পাওয়ার দিছিল, আধ্যাত্মিক শক্তি ছিল, উনি আগে থেকে অনেক কিছু বুঝতে পারত। তো
এখানে বেসিক্যালি ওনার আসার ব্যাপারটা যেটা ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা, এবং সেই ছোট বাচ্চাটা শুরু থেকেই আপনার মা দেখতে পাচ্ছিলেন যে একটা ধান রাখার পাত্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে এবং হাত পা নাড়ছে, এবং তারপরে আপনাদের বেড়ার ঘর ছিল, সেই বেড়ার ঘরে কয়েকবার সে নক করেছে, তার মানে বাসার ভেতরে ঢুকতে চেয়েছে, এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার ঠিক বোনের হয়তো ওইটুকুই একটা ছোট বাচ্চা ছিল, এবং সেই কতটুকুই বাচ্চাটা, এবং সেই বাচ্চাটা মানে ঠিক একইভাবে হাত পা নাড়তে শুরু করলো এবং একসময় মারা গেল। এই ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তারপরে এই ব্যাপারটা থেকে প্রতিকার পাওয়ার পরে নিশ্চয়ই আপনার সেই খালু যার কথা আপনি বলছেন তিনি কিছু করেছিলেন?
জি, উনি করেছিলেন। তো পরের দিন সকাল যখন বাবুকে গোসল করাতে নিছে, ঠিক তখন দেখা যাচ্ছে ওর পিঠের ভিতরে যে বেড়ার ভিতরে থাবর দিছে, থাবর দেওয়া যে শব্দগুলো হয়েছিল সেম এরকম পিঠের ভিতরে হাতের দাগ বসে
আছে। ছোট বাচ্চারই হাতের দাগ ছিল
না? ছোট, হ্যাঁ ছোট বাচ্চারই হাত, পিঠে অনেকগুলো হাতের দাগ বসে আছে। তো আমার খালু কাউরে কিছু বললো না। ওরে কবর দেওয়ার পরে বিকেল বেলা আমার খালু বলতেছে, দেখো আমি তোমাদের একটা কোনো সমস্যা হইতেছে, আমি খুলনাতে বসে আমি টের পাইছি। তো আমি যখন আসতেছিলাম হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার রাস্তায়, আমি ঠিক সময় আসতে পারিনি, তবে যদি আমি ঠিক সময় আসতে পারতাম হয়তো এরকম কিছু একটা ঘটতো না, অন্যটা ঘটতে পারতো। তো আমার খালু বললো যে আমি ঠিক আছে, আমি তোমাদের এই ঘরটাকে বন্ধ করে দিয়ে যাইতেছি, তবে যত তাড়াতাড়ি পারো তুমি এই ঘরটা চেঞ্জ করো। তো আব্বু বললো যে বাসাটা চেঞ্জ করতে হবে? না, বাসা চেঞ্জ করতে হবে না, তুমি এই ঘরটা চেঞ্জ করো, কারণ এই ঘরটা একটু সমস্যা আছে। তো আমার খালু গুলোকে একটা তাবিজ দিয়ে গেলো, দরজার সামনে বাইন্ডা ঝুলাই দিচ্ছে, ঝুলাই দিচ্ছে এমনভাবে ঝুলাই দিচ্ছে যে ঘর থেকে কেউ বের হলে মাথায় বাড়ি খায়, আবার ঢুকতে বাড়ি খায়। তো আমরা তারপরে এখানে ওই রুমে 10-12 দিন ছিলাম, তারপরে ওই বাড়িতে আর একটা রুমে আমরা শিফট হয়ে যাই। তারপরে এই এখানেই শেষ না, এই কাহিনীটা নিয়ে আমার মা আরো অনেক কিছু দেখছে অন্য ঘরে যাওয়ার পরে, কিন্তু কোনো সমস্যা হয়নি আমাদের।
আচ্ছা,
এই ছিল আমাদের,
এই ছিল আপনার ঘটনা। আসলে আমি এই ঘটনাটা শোনা, ওয়েল আমি এই ঘটনা শোনার সময় আমার যেটা মনে হয়েছিল যে এই ঘটনাটা আমি যখন আগে শুনছিলাম তখনও একবার মনে হচ্ছে এবং এখনো ইনফ্যাক্ট আমার মনে হচ্ছিল যে ব্যাপারটা কতটা মানে ভয়ঙ্কর হতে পারে। যে আমি আমি সবচেয়ে বেশি ভয় পাই যে রাতের বেলায় হঠাৎ করে যেন ঘুম না ভেঙে যায়, কারণ রাতের বেলায় ঘুম ভাঙলেই সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটে, এবং আমার সাথে যতবার ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটেছে ততবারই ঘুম ভেঙে গিয়ে ঘটেছে। এবং আমি যখন সাধারণত একা থাকি তখন আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করি যে আমার যেন রাতের বেলায় ঘুম না ভাঙে, কারণ ঘুম ভাঙলে আমি ঘুমের ঘোরেও কিছু দেখতে পারি, বা ওই সময়টা খুব অদ্ভুত হয়। আসলে পানির গ্লাস খুঁজে পাওয়া যায় না, সুইচ খুঁজে পাওয়া যায় না, তারপরে দেখা যায় যে অদ্ভুত সব ব্যাপার ঘটে বাসায়, মানে যে বাসায় ইলেকট্রিসিটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হয়ে যাওয়ার কথা সেই বাসায় দেখা যাচ্ছে যে জেনারেটর চালু হয় না, অথচ ইলেকট্রিসিটিও নাই, এরকম অদ্ভুত সব ঘটনা ঘটে। সেই মুহূর্তে আবার যদি আমি ঘুম ভেঙে দেখি যে আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যে একটা বেবি কট এবং সেখানে একটা বাচ্চা হাত পা ছুটছে, ধানের ডালা নিশ্চয়ই শহরে আপনি দেখবেন না, বাট এইরকম ব্যাপার যদি আপনি দেখেন সেটা যদি সত্যিও না হয়, ঘুম ভেঙে যদি আবিষ্কার করেন যে নিজের ঘরের মধ্যে একটা দোলনা বা বেবি কট যাই বলি না কেন এবং সেখানে একটা বাচ্চা শুয়ে আছে, এই এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে না। আসলে ওই সময় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কথা। তো আমি চাই না যে আপনাদের কারো যাদের যে আগ্রহ ছিল, অনেকেরই আগ্রহ থাকে যে মানে এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে একটু পরিচিত হওয়ার, এই সমস্ত উদ্ভট টাইপের জিনিসপত্র দেখার, আমি চাই না যে তাদের কারো রাতের বেলায় মানে অসময়ে ঘুম ভেঙে যাক এবং অসময়ে ঘুম ভেঙে গিয়ে এটা দেখেন। এবং অনেক সময় এরকমও হয়, অনেকের কাছে আমি শুনেছি যে ঘুম ভেঙে উঠে খুব পরিচিত জায়গা খুব অপরিচিত লাগে, মনে হয় যে না এই ঘরটা আমি কোনোদিন দেখি নাই, এই ঘরে ছিলাম না আমি কোনোদিন, এটা একটা নতুন একটা পরিবেশ, নতুন একটা ঘর, ঠিক বিছানায় শুয়ে আছি না কোথায় শুয়ে আছি বুঝতে পারছি না। তাহলে ওই সময়টা আসলে আমরা কোথায় থাকি? হয় ঘরের মধ্যে থাকি, আর না হলে সত্যিই আমরা অন্য কোথাও চলে যাই। তো এই ব্যাপারটা খুবই অদ্ভুত যে আমরা মানে সব কিছু চিনি, সব কিছু জানি, সুইচটা কোথায় আছে আমি জানি, পানির গ্লাসটা কোথায় আছে আমি জানি, আমি জানি যে এখান থেকে এভাবে এগুলো আমি এই রুম থেকে বেরোতে পারবো, তারপরেও কোনো কিছু হচ্ছে না, আমি বেরোতে পারছি না, আমি সুইচ খুঁজে পাচ্ছি না, আমি পানির গ্লাস খুঁজে পাচ্ছি না, এটা খুবই অদ্ভুত ব্যাপার। এরকম কোনো ঘটনা যদি আপনাদের থেকে থাকে বা এরকম কোনো রাতের সাথে যদি আপনারা পরিচিত হয়ে থাকেন তাহলে আমাকে SMS করুন। SMS করার খুব সহজ একটা পদ্ধতি আছে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর বড় ঘটনা অবশ্যই কেউ ইমেল করে প্লিজ আমাকে বলবেন না যে ভাইয়া দিস ইজ মাই নাম্বার, প্লিজ কল মি, আই হ্যাভ এ স্টোরি, প্লিজ এটা করবেন না, কারণ আপনার কি স্টোরি আছে আমি জানি না এবং আপনি কি ধরনের স্টোরি আমাকে বলবেন এটা এটা সম্পর্কে আমি নিশ্চিত নই, বাট আপনার স্টোরি যদি আপনার যে ঘটনাটা সেই ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি ইউ উইল গেট এ কল এবং সেটা অবশ্যই অবশ্যই আপনার কাছে যাবে, সে বিষয়ে কোনো মানে আমার একদম চিন্তা করবেন না। যাই হোক, আমি দেখতে পাচ্ছি ডক্টর ভূত আমাকে বাড্ডা থেকে লিখেছেন যে ভাইয়া খুব মজা পাচ্ছি, আরেকটু আরো কয়েকটা ঘটনা শুনলে মজা আরো টের পাবেন আপনি আশা করি। তৌফিক রাজশাহী কলেজ থেকে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার ভূত এফ এম এন্ড ইউ, আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তৌফিক। জাহিদ এবং লিপি আমাকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন মুক্তা গাছা থেকে রঘুনাথপুর মুক্তাগাছা রঘুনাথপুর থেকে নামটা লিখেননি, জায়গার নাম লিখে দিয়েছেন। রনি আমাকে এসএমএস করেছেন এছাড়াও, এবং রনি এবং হাসান এয়ারপোর্ট থেকে। এছাড়াও আমাদেরকে সুজা এবং দাঁড়া আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন মিরাব ঘোষ হান্টার দিগন্ত, আমাদের এসএমএস করেছেন ডিগ্রি কলেজ রাজশাহী থেকে মেহরাব মানসিং থেকে আমাকে এসএমএস করেছেন আজকে আমার জন্মদিন প্লিজ উইশ করো, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো এবং জন্মদিনের যত আনন্দ সেই আনন্দের সাথে ভয় মিশ্রিত আনন্দ আপনি পেতে থাকুন সেটাই আশা করবো। আমাদেরকে এক্সোসিস্ট স্পিরিট চিটাগাং থেকে এসএমএস করেছেন, ভাই সালাম, এটা আমার এসএমএস করার ফোর্থ টাইম, আমি আপনার দেখতে পাচ্ছি আপনার থেকে একটু এসএমএস এসছে, আমি জানি না যে আপনার এটা কোনো টেকনিক্যাল প্রবলেম নাকি আপনার আপনি আপনি ভুল বলছেন আই ডোন্ট নো। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন সুপার কি সুপারুল গাজীপুর থেকে, এছাড়া আমাদের অপটিমাস প্রাইম লিখেছেন আই লাভ বুথ এফ এম ভেরি মাচ বাট ইট ইজ মাই ব্যাড লাক দ্যাট ইউ নেভার রিড মাই এসএমএস, আমি যখন আপনার এসএমএসটা করে ফেললাম। আমাকে এছাড়াও শারিয়া এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন মহুয়া যে আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে তার কাছে, আমাদেরকে এসএমএস করেছেন হযরত মুন্নি তুন্নি নাইমা পাইকগাছা থেকে এবং তারাও আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে এই ঘটনাগুলো শুনছেন। সো আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে এসএমএস নিয়ে, আপাতত আমরা কি একটা ব্রেকে যাই না, একটা ছোট্ট একটা ব্রেকে যাই এবং ব্রেকের পরে ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি আর শুরু হয়ে গেছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, এবং আপনি ইচ্ছা করলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এছাড়া আমাদের ইমেল করতে পারেন ভূত এফ এম @radiofurti.fm এ এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে। আর মনে রাখবেন যে আজকের ইমেল কিন্তু আমি আজকে পড়বো না, আজকের ইমেলটা পড়া হবে এক সপ্তাহ পরে। এনিওয়েজ, আমাকে এসএমএস করেছেন আসিফ, আমাকে এসএমএস করেছেন আসিফ এবং তিনি বলছেন যে ভূত এফএম বেঁচে থাকুক সবার হৃদয়ে। এছাড়াও আমাদেরকে লিখেছেন যে আহসান, যে রাসেল ভাই 2011 একটা এসএমএসও পড়েননি, 2012 কি এমনটা হবে? না, 2012 এমন হওয়ার চান্স নেই, 2012 আমাদের অনেক আশা নিয়ে এসছে, আমাদের জন্য অনেক অনেক শুভ ব্যাপার, অনেক অনেক ভালো কিছু ঘটনা ঘটবে, সুতরাং 2012 এরকম ইনশাল্লাহ হবে না। জুয়েল লিখেছেন যে আমি একটা মাজারের পাশে ঘুমিয়ে আছি আর আপনাদের গল্পগুলো আমার ভালো লাগছে, ভয় করছে। ভাই আপনি সবচেয়ে সাহসী তাদের কাছে তো করেই ফেলেছেন, মাজারের পাশে শুয়ে আছেন, আপনার তো ভয় করার কোনো কারণই নেই। সোহান আমাকে লিখেছেন যে আমি কোনো এক সময় ভূত এফ এম এর কথা আমি আগে জানতাম না, আমার বউ আমাকে ভূত এফ এম এর কথা বলে, নাও আমি এভরি উইক শুনি বাট ও শোনে না কজ ও ভয় পায়, বাট থ্যাংকস টু ভাবি যে আপনাকে আমাকে একটা এরকম রেগুলার লিসনার ধরিয়ে দেওয়ার জন্য। আর আপনিও শোনার চেষ্টা করবেন, কারণ দুজনের সঙ্গে শুনলে মনে হয় তেমন বড় কোনো প্রবলেম হবে না আশা করি। এছাড়াও আমাকে ঘোস্ট গার্ল ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আলামিন ময়মনসিং থেকে। রিশাদ আমাকে এসএমএস করেছেন উত্তরা থেকে, তিনি লিখেছেন ভাইয়া নিজেকে নিজেই ভয় পাই, হ্যাঁ এটা তো মাঝে মাঝে হয়, ব্রোকেন হার্ট আমাদের লিখেছেন, ব্রোকেন হার্ট ঘোস্ট আমাদের লিখেছেন, দিস ইজ মাই ফার্স্ট এসএমএস এবং আমি সেটা পড়ে ফেললাম। প্রান্ত ময়মনসিং থেকে এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন আরশাদ এবং হীরা ময়মনসিং থেকে এবং তারা প্রথম ভূত এফএম শুনছেন, আশা করছি ভালো লাগছে আপনাদের। ফুলের মালা বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম এবং আমার এসএমএসটা প্লিজ পড়ো, আমি পড়ে ফেললাম আপনার এসএমএস। শ্যামলী আমাদেরকে এসএমএস করেছেন ঘোড়াশাল থেকে, এটাও তার প্রথম এসএমএস, আমি পড়ে ফেললাম। এছাড়া আমাকে কাজী এসএমএস করেছেন, এছাড়া আরো অনেকে এসএমএস করেছেন। আমরা সরাসরি আবারও ঘটনায় চলে যাব, প্লিজ আপনার ঘটনাটা আরেকবার শুরু করুন।
আমি রোহান বাপ্পি এগেইন বরিশাল থেকে বলছি, বরিশাল থেকে এসেছি। আমি যে নেক্সট এর ঘটনাটা বলবো সেটা হচ্ছে, সেটাও আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা, সেটা আজ থেকে প্রায় 30-35 বছর আগে একটা ঘটনা। তো ঘটনা ছিল এরকম, একটা গ্রামে দুটো ফ্যামিলি ছিল। তো দুটো ফ্যামিলির মধ্যে কোনো একটা কারণে ঝগড়া বিবাদ হয়, ঝগড়া বিবাদ হওয়ার পরে সেটা এক পর্যায়ে মারামারিতে টার্ন নেয়।
আচ্ছা,
তো টার্ন নিলে সেটা হয় যে এরকম বল্লম বা ওই যে এই ধরনের কিছু অস্ত্র যেটা বাঁশের মাথায় লাগানো থাকে, এটা দুই ফ্যামিলিকে ছুটতে থাকে, এর মধ্যে একটা উঠান থাকে। তো আশেপাশে আরো বাড়ি আছে, সবাই দেখতেছে, কিন্তু কেউই এর মধ্যে আর কি ইন্টারফেয়ার করতেছে না, কারণ যদি কোনো অঘটন হয়। তো সাডেনলি একটা 15-16 বছরের একটা বাচ্চা, সে হট করে সেই ঝগড়া বিবাদের মধ্যে সে দৌড় দেয়।
আচ্ছা,
দৌড় দিলে একটা বল্লম হয় কি তার ঠিক আপনার বুক ভেদ করে পিত দিয়ে বের হয়ে যায়।
আচ্ছা,
তো যা হওয়ার স্পটলি ডেড। তারপর তাদের এই এই অবস্থার কারণে তারা ঝগড়া বিবাদ বাদ দিয়ে তারপরে এখন বাচ্চাটার কাছে আসে যে বাচ্চাটা কি মারা গেল না, মানে তাকে বাঁচানো যায় কিনা। তো এক পর্যায়ে এটা নিয়ে কোনো বাঁচানোর কোনো পসিবিলিটি নাই, কারণ সে মারা গেছে। তারপরে এটা নিয়ে পুলিশ কেস হয়, পুলিশ আসে, আসার পরে সেটা জায়গা দেখে থেকে তারা স্পটলি সেটাকে ডেড বলে বিবেচিত করে এবং তাকে বলে যে এটা লাস্ট তো পোস্টমর্টামের জন্য নিয়ে যেতে হবে। তো আজ থেকে 30-35 বছর আগে তো বুঝতেই পারতেছেন যে যোগাযোগ ব্যবস্থার অবস্থাটা অনেক খারাপ ছিল, আর আমাদের বরিশাল এরিয়াটা তো নদী নালার দেশ, তো তখন নৌকা ছাড়া আর কোনো ওয়ে ছিল না আর কি সেই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য।
সেটাই
তো, সময়টা ছিল বর্ষাকালের মানে প্রথম দিকে, সব ভরা ভরা পানি সব জায়গাতেই। তো ছোট খাল দিয়ে নিয়ে যেতে হবে, লাশটা কে নিয়ে যাবে কে নিয়ে যাবে এরকম একটা এর মধ্যে কেউ রাজি হচ্ছে না। তো দুজন লোক পাওয়া গেল যে তারা এই লাশটা নিয়ে যেতে মানে রাজি হয়েছে। তো যথা অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা ওই পোস্টমর্টামের জন্য লাশটাকে নিয়ে রওনা হলো সকালবেলায়, এবং যেতে যেতে পুরো একেবারে সন্ধ্যা হয়ে গেল। ওই দিন আর লাশটাকে তারা ফেরত দিতে পারেনি। পোস্টমর্টাম করার পরে দিন আবার বিকালে 4টার দিকে তারা ওই লাশ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তো এরকম খাল দিয়ে আস্তে আস্তে তাদের মোটামুটি 4-5টার দিকে রওনা দেয়, আস্তে আস্তে সেটা প্রায় রাত্র যখন 1-2 বেজে যায় তখন তারা একটা জায়গায় আসে, যে জায়গাটা সবাই চিনে, যে জানে যে জায়গাটা খুব হন্টেড একটা প্লেস, এখানে উল্টাপাল্টা অনেক কিছুই দেখা যায় অনেক সময়, মানে অনেক উল্টাপাল্টা বলতে এরকম যে মানে দেখা যাচ্ছে যে গাছের উপরে কেউ বসে আছে, তাল গাছের উপর থেকে কেউ কিছু ফেলতেছে, কান্নার আওয়াজ আর্তনাদের সহিত, আবার কেউ হাসতেছে, এই ধরনের। তো পরে ওই যে মাঝিটা পিছনে ছিল, যে বয়স্ক লোকটা, যে আর সামনে একজন ছিল নৌকার, তো ছই দেওয়া নৌকাটার মধ্যে ছিল লাশটা এবং দুই সাইড থেকে আটকানো ছিল আপনার বস্তা বা কাপড় দিয়ে। তো পিছনে যে লোকটা ছিল সে খেয়াল করলো যে আপনার 1-2 দিকে যে সামনে একটা তালগাছ, দুইটা তালগাছের মধ্যে পা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং খুব বিকট ভাবে মানে যে কান্না আর্তনাদ কষ্ট এরকম ভাবে সে কাঁদতেছে। তো সামনে যে ছেলেটা ছিল অল্প বয়সী, সেও নৌকা বাঁচছিল, কিন্তু সে এই জিনিসটা অতটা খেয়াল করেনি, কিন্তু পিছনের লোকটা সে স্পষ্ট ভাবে সেই জিনিসটা দেখতে পাইছে যে কেউ একজন কাঁদতেছে। এটা কখনো কখনো টার্ন হচ্ছে, কখনো পুরুষ হচ্ছে, কখনো শিশু হচ্ছে, আবার কখনো অনেক বড় হয়ে যাচ্ছে, একটা মহিলার আকার ধারণ করতেছে এরকমের। তো এক পর্যায়ে সেই কান্নার আওয়াজটা এত তীব্র হইতে থাকে যেটা এবার দুইজনই ফিল করতে শুরু করে একটা টাইম পরে, এবং হঠাৎ করে নৌকাটা অনেক ওয়েট বেড়ে যায় এবং নৌকাটার যে পানির লেভেলটা একেবারে ছুঁই ছুঁই করতে থাকে, যে এখনই বুঝে মনে হয় ডুবে যাবে। তো নৌকা আগাচ্ছে না। তো সামনে থেকে ছেলেটা বলতেছে যে কাকা নৌকা কেন চলতেছে না। তখন ওই পিছন থেকে ওই লোকটা সাহস দেওয়ার জন্য তাকে বলতেছে তোমার এটা কোনো ব্যাপার না, নৌকা নদীতে পানি হয়তো বা কম, এই জন্য চরে নিচে আটকে যাচ্ছে চলতেছে না। তো ও বলতেছে বর্ষার সময় প্রথম দিকে তো পানি থাকার কম থাকার কথা না। তো বলতেছে তুমি তোমার মতো নৌকা চালাও, আমিও চালাও, একটু জোরে হাত বাও যাতে আমরা তাড়াতাড়ি এই জায়গাটা ওভারকাম করতে
পারি,
যত তাড়াতাড়ি যাবো আমাদের জন্য ভালো। তো একটা পর্যায়ে ওই লোকটা শুনতে পাচ্ছে যে ওই ছোঁয়ের ভিতর থেকে কটকট কটকট করে আওয়াজ, যেটা হচ্ছে মানে হাড্ডি মাংস এগুলো খেলে যেরকম একটা আওয়াজ হয় আর কি। সাধারণত দেখা যাবে কুকুর যদি কোনো হাড্ডি খায় তাহলে যে সাউন্ডটা হয়
ওই
ধরনের একটা সাউন্ড হচ্ছে, এবং মাঝে মধ্যে কান্নার আওয়াজ হাসির আওয়াজ। এবার সামনে থেকে ওই ছেলেটা বলতেছে কাকা আওয়াজটা হচ্ছে কিসের, তখন ও বলতেছে যে কিছুর আওয়াজ না, হয়তো পাশে কোনো কুকুর টুকুর এগুলো যাচ্ছে এই জন্য এরকম আওয়াজ, তুমি নৌকা পাও। একটা পর্যায়ে এসে আর পারতেছে না, মানে নৌকা তো আগাচ্ছেই না, বরংশ মানে ভয়ে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে।
আচ্ছা,
তখন ওই লোকটা বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি পিছনে চলে আসো, পিছন থেকে আমরা দুইজন একসাথে পাই, নৌকাটা যদি একসাথে পাই পিছন থেকে ফোর্স বেশি হবে, আমরা তাড়াতাড়ি যাবো। কিন্তু ছেলেটা বলতেছে আমি আসবো কিভাবে, ভিতরে তো লাশ, উপর দিয়েও আসা যাবে না কারণ নরম ছুঁই ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো ওই লোকটা বলছে যে আমি নৌকাটা একটু নদী খালের কাছে নিব, তুমি সামনে থেকে জাস্ট লাফ দিয়ে কুলে উঠবা, আবার আমার এখানে চলে আসবা, জাস্ট 5-6 সেকেন্ডের একটা ব্যাপার। ওরকম করে নৌকা পাশে নিল এবং ছেলেটা লাফ দিয়ে কুলে উঠে আবার নৌকায় পিছন দিকে এসে বসলো। বসার পরে যখন আবার 2-3 মিনিট গেল, তখন তারা দুইজনই বুঝে, মানে ওই যে পিছনের লোকটা তো আগেই বুঝছে, এবার যে ছেলেটা সামনে থেকে পিছনে আসলো সে একেবারে পুরোপুরি বুঝলো যে ঘটনাটা এখন আর কি হচ্ছে। তখন মানে সে কি করবে, লাভ দিবে না, মানে জ্ঞান হারাবে, এই ধরনের একটা অবস্থা। তখন সে লোকটা তারে শুধু কানে কানে বলছে যে তুমি তোমার সাহস রাখো, নৌকা চালাও, আর একটু সামনে গেলেই আমরা কারোর হেল্প নেব। এর মধ্যে ঘটনা হলো যে লাশ তো খেয়েই যাচ্ছে, ওরকম আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ হচ্ছে, আর নৌকার মধ্যে যে আলো ছিল, হারিকেন ছিল, সেটা লিভে গেল।
আচ্ছা,
লিভে যাওয়ার পরে তারা কিছুই দেখতে পারতেছে না। এরকম অবস্থায় তারা একটা সার্টেন প্লেস প্রায় 3-4 ফজরের আগ পর্যন্ত তারা এরকম বেয়ে একটা বাড়ির সামনে গেল, যেটা লিঙ্ক ছিল ওই খালের সাথে এবং পুকুরের সাথে লিঙ্ক ছিল আর কি, খাল থেকে পুকুরের মধ্যে ঢোকা যেত। এমন অবস্থায় ওই পুকুরের মধ্যে যখন তারা ঢুকলো, তখন তারা মানে সাহায্যের আবেদন করলো ওই বাড়িতে যারা লোক আছে তাদের কাছে যে প্লিজ আমাদের হেল্প করেন, আমাদের যে লাশের নৌকা নিয়ে যাচ্ছিলাম আমাদের হারিকেন আলো এগুলো নেই, নিভে গেছে। ওই চিল্লা পাল্লার কারণে ওই বাড়ি থেকে লোক
নো প্রবলেম
তো ওই বাড়ি থেকে লোক বের হয়ে অনেক লোক বের হয় আর চিল্লা পাল্লার পরে যে তারা হেল্প চাচ্ছে, কেউ বিপদে পড়ছে। তখন বল কি হয়েছে তোমাদের, তখন তারা বলছে যে আমরা আমাদের আলো নিভে গেছে, আমরা আমাদের আলো দরকার। তখন তারা বাড়ি থেকে আলো টালো এনে দেয় এবং তারা ওইখানে আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে।
ঠিক ওই বাড়িটা যে বাড়ি থেকে আলো টালো দিল সেখানে তারা
নৌকা থেকে উঠে যায়।
ওকে,
পরে ওই লোকটা কিন্তু সবসময় নৌকার উপর অবজার্ভ রাখতেছিল যে কি ঘটনা ঘটতেছে নৌকার মধ্যে, কারণ একটা লাশ নিয়ে যাচ্ছে বাড়িতে, যদি কিছুই না নিয়ে যেতে পারে বা তাহলে তো এটা মানে তাদের কাছেও খারাপ লাগবে যে আমি একটা লাইবিলিটি নিয়ে গেলাম, আমি সেটা ফুলফিল করতে পারলাম না। এন্ড দ্য এন্ড যখন আজান দিল, হঠাৎ করে তারা ভিজিবল সবাই দেখলো যে নৌকাটা অনেকখানি উপরে উঠে গেছে, মানে যতটা ওয়েট ছিল ওই যে পানি ছুঁই ছুঁই ছিল সেটা থেকে নৌকা অনেক জেগে গেল। তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ, যে
সেটা ছিল এবং সেটা চলে গেল,
চলে গেছে।
আচ্ছা,
এটা কিন্তু আজানের সাথে সাথে হয়েছে,
রাইট।
পরে তারা আবার নৌকা নিয়ে এবং ওই বাড়ির লোকজনকে কিছু বললো না, বললো যে আমরা অনেক দূর থেকে আসছি, টায়ার্ড, আমরা অপেক্ষা করছি। কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছিল। পরে আবার সেই নৌকা নিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয় এবং অ্যাটলিস্ট তারা যখন যায় গেট ওয়াস, যে এর মধ্যে ওই লাস্টটা অর্ধেক হাফ পার্সন অলরেডি শেষ, মানে পুরোটা শেষ করতে পারেনি, ওই নিচ থেকে অর্ধেক শেষ, পরে ওইটাকেই দাফন করা হয়। এবং এটা সবাই জানে ওই এলাকার সবাই মোটামুটি এটার সাথে।
ওকে ওকে ফাইন, আমরা একটা ঘটনা শুনলাম এন্ড আমরা আবারও একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটা অবশ্যই একজন কেউ একজন ইমেল করেছেন আমাদেরকে, তার ঘটনাটা আমরা শোনাব। এবং যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো, আমি তাকে ভূত এফএম এর কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996 দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে হতে প্রায় রাত বারোটা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল, হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল। তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়িতে দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন এবং তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন, তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না, তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল, না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল, তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীত ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরও জোরে মোটর বাইকটাকে তাকে পাস মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরও বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরও ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না, এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখনও আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখেছেন সাদ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো নিয়ে একটু পরেই ফিরে আসব। তবে তার আগে আমরা আরও একটা ঘটনায় চলে যাই, আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে আর একটা ঘটনা শুনব। প্লিজ আপনার ঘটনাটা বলেন।
হ্যালো লিসেনার, আমি মিজান, আর একবার স্বাগত। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটনা না, কিন্তু আমার মা যখন ছোট তখন তাদের এলাকাতে ঘটছিল এরকম একটা ঘটনা। তো তারা যে এলাকাতে ছিল ওই এলাকাটার ভিতরে একটা ফ্যামিলি ছিল, তারা খুব প্রভাবশালী ফ্যামিলি ছিল। তো তারা সবসময় ওই এলাকার মানুষদের প্রতি অত্যাচার করতো, তাদের বিভিন্নভাবে কষ্ট দিত। তো তাদের সাথে ভয় তো ঝগড়া বিবাদ করতে যাইতো না। তো ওই ফ্যামিলিতে সবার বড় ছেলে যে ছিল সেই সবচেয়ে বেশি অত্যাচার করত। একদিন হঠাৎ করে ওই ছেলেটা মারা যায়। লোকটা মারা যায় পরে তো গ্রামের সবাই খুব স্বস্তি পায় যে একটা অত্যাচারের হাত থেকে হয়তো আমরা বাঁচলাম। তো এরকম সবাই স্বস্তি পায়। পরে ওই ফ্যামিলির লোক গ্রামের সবাইকে ডাকে, আসো আমরা জানাজা দিই, মাটি দিই, কিন্তু গ্রামের কেউ ওকে জানাজা দিতে যায় না। শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন মানুষ মিলে জানাজা দিয়ে তাকে মাটি দেয়। মাটি দেওয়ার পরে যখন গ্রামের মানুষ খুব শান্তিতে চলতেছিল, হঠাৎ করে যেদিন 40 দিন পার হবে তার আগের দিন 39 দিন একজন বৃদ্ধ লোক ওই গ্রামে আসে। আসার পরে ওই বাড়িতে ঢোকে। ঢোকার পরে ঢুকতেই তাই যে লোকটা মারা গেছে তার ছোট ভাইকে পায়। পাওয়ার পরে বলতেছে যে তোমাদের বাড়ি থেকে কেউ আজ থেকে 39 দিন আগে মারা গেছে নাকি? তো বলতেছে হ্যাঁ মারা গেছে, কিন্তু আপনি কি করে জানলেন? আপনাকে তো আগে কখনোই গ্রামে আমরা দেখিনি। আমার পরিচয় তোমরা পরে নাও, যদি তোমরা গ্রামের মানুষদের বাঁচাইতে চাও, তোমরা নিজেরা বাঁচতে চাও, তাহলে তাড়াতাড়ি ওই কবরটা খুঁড়ো, খুঁড়ে তারপরে ওই লাশটাকে বের করে পুনরায় জানা যাবো। তো লোকটা ওই ভাই, ওনার ভাই খুব ভয় পাইলো, ভয় পাওয়ার পরে ওনাকে বিশ্বাস করলো। বিশ্বাস করার পর বলতেছে যে চাচা আমরা কি করতে পারি? তো বললো যে এক কাজ করেন, আপনি 40 জন লোক জোগাড় করেন যারা সবাই কোরআন শরীফ পড়তে পারে, আমার সাথে যাবে ওই কবরস্থানে। তো জোগাড় করলো, জোগাড় করে যাওয়ার পরে তো ওইখানে বসা উনি বলতেছে তোমরা কবরের চারিদিকে ঘুরা বসো এবং আলো জ্বালাও, এবং সবাই কোরআন শরীফ পড়বা, কেউ কোরআন শরীফ পড়া বন্ধ করবা না। তো তো উনি বলতেছে তোমাদের মধ্যে থেকে একজন সাহসী লোক আসো। সবাই বলতেছে যে কেন, তো কবরটা খুঁড়তে হবে। তো উনারা সবাই ভয় পাইছে, কেউ যাইতে চাইতেছে না। তো উনি বলতেছে ঠিক আছে, তোমরা যাই আসতে চাচ্ছ না আমি খুঁড়বো, কিন্তু শর্ত একটা, যা আর কি যাই হোক, যা কিছুই ঘটুক, কেউ কোরআন শরীফ পড়া বন্ধ করবে না এবং এখান থেকে পালানোর চেষ্টা করবে না। যদি কেউ পালানোর চেষ্টা করে আমি তো মরবই, তোমরা কেউ বাঁচবে না, গ্রামটাও কেউ, গ্রামে কেউ বাঁচবে না। তো সবাই রাজি হলো। তো মুরব্বী কবর খুঁড়তেছে এবং কবর খোঁড়ার সাথে সাথে প্রচন্ড বাতাস বইতেছে।
আচ্ছা,
তো বাতাস বইছে, কবর খুঁড়তে খুঁড়তে একসময় কবর যখন খুঁড়লো তো দেখলো কি যে লাশটা 39 দিন হয়েছে, একটু পচন ধরে নাই, কোনো জায়গায় কোনো কিছু ইফেক্ট করেনি। তো তাকে যে কাফনে কাপড়টা পেঁচে মাটি দেওয়া হয়েছিল, কাপড়টা নাই।
আচ্ছা,
কাপড়টা নাই। তো হঠাৎ করে চাই দেখে যে মুখের ভিতরে কাপড়টা ঢুকে আছে, হয়তো বা 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম বের হয়ে আছে। তো মুরব্বি বলতেছে তো আমি তো বৃদ্ধ, আমার তো শক্তি নাই, এমন কেউ আসলে এই কাপড়টা তিন টানে কেউ বের করতে হবে। তো কেউ সাহস করলো না। পরে মুরব্বি বলতেছে ঠিক আছে আমি বের করি। তো মুরব্বি বলতেছে এতক্ষণ যা ঘুরছে এর চাইতে কিন্তু ভয়ানক কিছু ঘুরতে পারে, খবরদার, কেউ দৌড় দিবা না, কোরআন শরীফ পড়া কেউ বন্ধ করবা না। তো সবাই কোরআন শরীফ পড়তেছে। তো ওই বৃদ্ধ লোক কবরে নামলো, নেমে কাপড়টা ধরে প্রথম যে টান দিল খুব জোরে চিৎকার করছে, চিৎকারের সাথে সাথে আশেপাশে গাছ গোস মনে হচ্ছে যে সব উলটপালট হয়ে যাচ্ছে। তো উনি চিৎকারের পরে দ্বিতীয় টান দিল, দ্বিতীয় টান আরো জোরে চিৎকার মারলো, চিৎকারে একেবারে পুরো গ্রামের মানুষ শুনতেছে যে চিৎকার কিছু একটা হচ্ছে। তৃতীয় টান দিছে, তৃতীয় টান দেওয়ার পরে কাপড়টা করলো কি সাথে সাথে পুরোটা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে তখন উনি বলতেছে এখন আর কোনো ভয় নেই, তবে তিন টানে যদি বের করতে না পারতাম তা আমি এখানে শেষ, আর তোমরা কেউ বাঁচতা না। তো এখন কি করা যায়? তো লাশটাকে উঠে পুনরায় আবার জানাজা দিল। তো ওই মুরব্বী মানে বৃদ্ধ লোকটি উনি জানাজা দিচ্ছে, জানাজা দেওয়ার পরে মাটি টেটি দিয়ে আসলো। তো বললো যে এখন তোমরা নিরাপদ, গ্রামটা নিরাপদ, তোমরা
মানে আর কোনো ক্ষতি হবে না, কারণ
কোনো ক্ষতি হবে না। তবে এখানে মজার ব্যাপার এই যে এই বৃদ্ধ লোকটাকে কেউ কখনো দেখেনি, হঠাৎ করে সে কোথেকে আসলো কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, এবং সে ওইখানে সবাই বললো যে এখন আর কোনো ভয় নেই। বলার পরে সে কোন দিক দিয়ে চলে গেছে কেউ খেয়ালও করেনি, তার কোনো পরিচয় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এটা আমার মা যখন ছোট ছিল তখনকার গল্প, আমার মা আমাকে, আমাদের অনেক ভাই বোন সবাই বলছে, তা আমরা শুনছি।
ওকে, সো এই ছিল ঘটনা। এবং আমার কাছে বেশ কিছু SMS চলে এসেছে, বলছিলাম যে SMS পড়বো। ফাহিম আমাকে লিখেছেন, তিনি ভূত FM শুনছেন। এছাড়া আমাকে বিজন, তারপরে সুজন, সাগর বরিশাল থেকে SMS করেছেন, আমাকে মুনির, মনি, নাইম এবং সুজন বরিশাল থেকে SMS করেছেন। এবং তারা লিখেছেন যে ভাইয়া আমরা দুবাই থাকি, 15-20 দিন হলো দেশে এসেছি, শুনছি ভূত FM এবং রেডিও ফুটি অনেক পপুলার, এত পপুলার যে সেটা ভূত FM, তারপর আর SMS টি আসেনি। হেডফোন বয় আমাকে লিখেছেন যে আই লাইক ভূত FM, এবং আমাকে আমাকে ভ্যাম্পায়ার শুভ লিখেছেন যে 2012 এর ফার্স্ট ফ্রাইডে ভূত FM টা অসাম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কিন্তু আজকের ঘটনাগুলো প্রত্যেকটাই অনেক বেশি ভালো লাগছে। আমাকে মিল্টন লিখেছেন নরসিংদি নাশপাড়া থেকে যে রাসেল ভাইয়া আজকে এতগুলো SMS করলাম, একটাও পড়লেন না। হ্যাঁ, আপনি অনেকগুলো SMS করেছেন আমি দেখতে পাচ্ছি, বাট আমি ইস টাইম আমি আপনার SMS টা পড়ে ফেলেছি। থ্যাংক ইউ আমাদেরকে SMS করার জন্য, এবং আমি আই এম রিয়েলি সরি যে এতগুলো SMS পড়ার পরে আমি আপনার SMS টি পড়লাম। ঘাস ফুল আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ইউ ভূত FM, এবং আজকের ঘটনাগুলো শুনতে তার অনেক ভয় লাগছে। আচ্ছা, আমার আমারও অনেক ভয় লাগছিল যখন আমি ঘটনাগুলো শুনছিলাম, তখন আমারও অনেক বেশি ভয় লাগছিল, এবং এর পরেও কিন্তু আরো বেশ কিছু ঘটনা রয়েছে। সো স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইমরান লিখেছেন, সোহাগ ইমরান সোহাগ স্বর্ণা মোহাম্মদপুর থেকে, এবং আমাকে লিখেছেন যে প্লিজ আমাদেরকে সাহস দিন, সাহস দিলে তো আপনারা সাহসী হয়ে যাবেন আর বলবেন যে গল্প সব বাঁচে, একটু ভয় লাগে না, সুতরাং সাহস কোনোভাবে দেওয়া যাবে না। আমাকে শ্রীকান্ত লিখেছেন যে ভাইয়া ভূত এফ এম, আচ্ছা ভূত এফ এম প্রোগ্রামে যদি শুনি তাহলে কি ভয় দেখাবা, আমি ঠিক বুঝিনি আপনাদের সেমিস্টার। ঋতু গাজীপুর থেকে লিখেছেন, ভাইয়া খুব ভয় লাগছে, তারপর শুনছি। রুবেল সিলেট থেকে লিখেছেন, আজকের ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। মৌ লিখেছেন, ভাইয়া আজকের গল্পগুলো খুবই ভয়ঙ্কর, মানে বুঝতে পারছি সবারই অনেক বেশি ভালো লাগছে। সুতরাং আপনারা যত বেশি ভালো ঘটনা পাঠাবেন আমাদের কাছে, তত বেশি ভালো ঘটনা আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারবো। সুতরাং যারা ভালো ঘটনা বলেন তাদেরকে ভূত এফ এম এ আসার জন্য উৎসাহিত করার দায়িত্ব একদম পুরোপুরি আপনাদের। এবং সবসময় যে আপনার নিজের ঘটনা হতে হবে তেমন কোনো কথা নেই, আপনার নিজের ঘটনা না হলেও চলবে, সেই ঘটনাটি আপনার পরিবারের কারো হতে পারে, আপনার বন্ধু বান্ধব কারো হতে পারে, কোনো এলাকায় অনেক সময় দেখা যায় যে একটা ঘটনা চালু থাকে, সেরকম একটা চালু ঘটনা হতে পারে। সুতরাং মানে আপনার জীবনেই যে ঘটতে হবে এমন কোনো কথা নেই, সেরকম ঘটনাগুলো আমাদের লিখে পাঠান এবং স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করুন। আমরা ছোট্ট একটা ব্রেক নিব, তার আগে জানিয়ে যাই যে আমাদের এস এম এস করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে, এবং আমাদেরকে ইমেল করতে চাইলে আপনি ভূত এফ এম @radiofurti.fm এখানে ইমেল করুন। আমরা নতুন কিছু গেস্ট নিয়ে ফিরে আসছি একটু পরে। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এবং আপনি যদি আজকের শোটা সামহাউ মিস করেন তাহলেও চিন্তা করার কিছু নেই, আপনি শোটা আবারও শুনতে পাবেন। সেই জন্য যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে আপনি পুরনো শোগুলো একের পর এক শোনার অপশন পাচ্ছেন। এছাড়াও নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফ এম টিউন অ্যাজ দেয়ার কলার টিউনস মাই টিউনস ফ্রম এয়ারটেল, এবং সেটার জন্য আপনি যেটা করতে হবে, ইউ হ্যাভ টু সেন্ড এস এম এস, এবং এস এম এস টা পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে কোড নাম্বার লিখতে হবে, সেটা হচ্ছে 92125, এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। এনিওয়েজ, এই ছিল হচ্ছে নিয়ম কানুন, আপনি যদি চান তাহলে অবশ্যই এইভাবে পাঠাতে পারেন। আমি এখন আরো একটা ঘটনায় যাব, এবং সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন লিয়াকত লিপু, এবং তিনি সিলেট শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকা সিলেট থেকে লিখেছেন এই ঘটনাটি। তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার জীবনের কোনো ঘটনা না, এটি আমার শোনা একটি ঘটনা। আমি সিলেটে থাকি, তাই আমি চা এবং চা বাগানের সাথে খুব পরিচিত। আমার বাসার পাশে যে চা বাগানটা, সেই বাগানের একটি ঘটনা বলবো। আমি একদিন বিকেলে চা বাগানে যাই, বাগানে পাহারাদারদের সাথে গল্পের সময় তার কাছ থেকে ঘটনাটা শুনি। ঘটনাটি 3 বছর আগের একটি ঘটনা। বাগানে এক রাতে পাহারাদার পাহারা দিচ্ছিল। বাগানের 10 নম্বরে পাহারা দেবার সময় সে দেখে যে একটি অতি সুন্দর মেয়ে রাতে চা পাতা তুলছে। সে তার কাছে যায়, তাকে বলে রাতে পাতা তুলছ কেন? সে তাকে জবাব দেয়, আমি সব সময় রাতে পাতা তুলি, আমি দিনের বেলা পাতা তুলতে পারি না। পাহারাদার এই কথাকে পাত্তা না দিয়ে বলে, দিদি আমি তুরা সাদা আমি আমারে তুরা সাদা দিবিনি, অর্থাৎ যেটা যেটা মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, দিদি আমার কিছু জর্দা পাতা দিবেন? সে জবাব দেয়, তুই আয়া নিয়ে আজা, তুমি এখানে আসো নিয়ে যাও। সে কথা শুনে এবং সেই অনুযায়ী জর্দা আনতে যায় সেই দারো সেই গার্ড, এবং তখন সেই মেয়েটি তার চোখের মায়া জালে পাহারাদারকে আটকে ফেলে এবং তার বাক শক্তি নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় সেই সুন্দরী নারী আস্তে আস্তে কুৎসিত চেহারায় পরিণত হচ্ছে এবং দেখে যে তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। তাকে বলে, আমার কাছে কেন আসলে তুমি জানো না এই বাগানে আমার, আমি এই বাগানে যা ইচ্ছা তা করব, কেউ আমাকে বাধা দিলে তাকে মেরে ফেলব। তারপর নারী তাকে তার বুকে কয়েকটা আঁচড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন তাকে তার সহকর্মীরা বাসায় নিয়ে আসে এবং সে সবাইকে বলে যে রাতের ঘটনা কি ঘটেছিল সেখানে। সে বলে, আমার বুকে যখন আঁচড় দেয় তার পর থেকে তারপরে মনে হয়েছিল যে আমার বুকে অনেক ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। সেই পাহারাদার প্রতি রাতে সেই নারীকে ঘুমের মধ্যে দেখতে পায়, সে তাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। অনেকদিন অসুস্থ থাকার কারণে সে মারা যায় এবং সেই দশ নম্বরে এরপর অনেকে সেই মেয়েকে দেখেছে, তবে কেউ তার কাছে যায়নি। এই ছিল ঘটনা এবং এটা সিলেটের চা বাগানে একটা অন্যরকম ঘটনা ছিল, সেই জন্যই পড়লাম। সাথী আমাকে লিখেছেন যে আই লাভ ভূত এফএম এবং তিনি বলেছেন যে তিনি অনেক এসএমএস পাঠিয়েছেন কিন্তু পড়া হয়নি, এবং এই এই মুহূর্তে আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি এবং আমার মনে হয় যে আপনি অনেক খুশি সেজন্য। জাহিদ এবং হালিম লিখেছেন থ্যাংক ইউ ভূত এফএম। এছাড়াও উৎস ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন যে আজকের ঘটনাগুলো তার অনেক ভালো লাগছে এবং তিনি বলছেন যে আরো ভয় চাই এবং নতুন বছরে থ্যাংকস, আশা করছি পুরো বছর জুড়ে আপনি ভয় পেতে থাকবেন। এবং আমরা তো চেষ্টা করছি মানে সব রকমের, আরো যদি বেশি ভয় পেতে চান তাহলে এমন একটা সিস্টেম করেন যে দেখা গেল যে মাঝরাত্রে অ্যালার্ম দিয়ে রাখলেন, তিনটার সময় ঘড়িতে অ্যালার্ম বাজলো, ঘুম থেকে জেগে উঠলেন, এরকম ভাবে আপনি নিজে আরো বেশি ভয় পাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। রতন বাড্ডা থেকে লিখেছেন যে আমরা ভূত এফএম শুনছি এবং এটা তার প্রথম এস এম এস। আচল খুলনা থেকে লিখেছেন আজকের ঘটনাগুলো খুবই হরিবল এবং থ্যাংকস জানিয়েছেন শুনে, ইউ আর মোস্ট ওয়েলকাম এবং আশা করছি পরবর্তী ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। ইমাম হুসাইন আমাদের এস এম এস করেছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন গিয়াস, তিনি বলেছেন ভূত এফএম তার অনেক পছন্দ। নিশাদ আমাদের এস এম এস করেছেন উত্তরা থেকে এবং তিনি এইট ফ্লোরে ছাদে বসে একা একা ভূত এফএম শুনছেন, অনেক ভালো লাগার কথা। কলি আমাদের এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে এবং তিনি বলছেন যে আজকে সব স্টোরিগুলোই খুব ভয় লাগছে। এছাড়া আমাকে এস এম এস করেছেন মমিন আসাদ সাজু মতিঝের থেকে। এছাড়া আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রফিক মিলি আমাদের এস এম এস করেছেন। এস এম এস করেছেন আমাদের মিলন যশোর থেকে, আমাদের এস এম এস করেছেন নেওয়াজ আলম রফিক নয়ন সহ আরো অনেকে। আপনি যদি আমাদের এস এম এস করতে চান তাহলে খুব সহজ একটা নিয়ম আছে, আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি সরাসরি চলে যাব আমাদের একজন গেস্টের কাছে এবং তার কাছে শুনতে চাইবো যে আপনার আপনার পরিচয়টা আগে দেবেন প্লিজ সবাইকে। একটু কাছে নিয়ে কথা বলতে হবে।
আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই এখানে, তার মধ্যে ফার্স্ট আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া চারটার মধ্যে সেকেন্ডটা। তখন আমি এইচএসসি পরীক্ষা দেই মাত্র এইচএসসি পরীক্ষা দেই, দেওয়ার পরে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করি, বাট ফার্স্ট টাইম হয় না। তো সেকেন্ড টাইমে যখন আমি ট্রাই করি ড্রপ দিই এবং তখন বাড়িতে ছিলাম নানুর বাড়িতে, তো আমি তখন পাস সময় কাটানোর জন্য টিউশনি করতাম। তো টিউশনিটা আমার যে বাড়ি টিউশনি করতাম সেটা আমার নানুর বাড়ি থেকে মেইন পথ দিয়ে গেলে প্রায় 2 কিলোর মতো, কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে কাঁচা পথ বিলের ভিতর দিয়া, সেখানে গেলে আপনার আড়াই ঘন্টার মতো সময় লাগে মাত্র। তো আমি ওই মেইন পথ দিয়ে না যেয়া সবসময় ওই শর্টকাট ওয়ে দিয়ে যেতাম। তো এভাবে 5 থেকে 6 মাস কাটার পর আমি আমার এক শুভকাঙ্ক্ষী হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন রাত এখানে রাস্তা দিয়ে কোথায় যাও? তা আমি তখন ওনাকে জিজ্ঞেস করছি, আমার তো আঙ্কেল আমার একটা টিউশনি আছে, আমি ওখানে টিউশনি করতে যাই। তো উনি আমাকে বললো যে এই রাস্তাটা তো ভালো না, তুমি এই রাস্তা দিয়ে আর যেও না, সুন্দর করে তুমি অন্য যে পথটা আছে সেখান দিয়ে যাইও। তাই আমি জিজ্ঞেস করলাম, খারাপ মানে বুঝলাম না, তুমি যে খারাপ কি তুমি সেটা বোঝার দরকার নেই, তুমি রাস্তা যেও না, তোমার ভালোর জন্য বলছি, সুন্দর করে রাস্তা যেও না। তারপরও আমি ওনার কথা অ্যাভয়েড করলাম, অ্যাভয়েড করে ওই রাস্তা দিয়ে বড় বাজারে থাকলাম, কারণ আমার কাছে মনে হলো যে 2 কিলোমিটার হাঁটা আমার সম্ভব না, শর্টকাট ওয়ে দিয়ে যাই। তো এভাবে তারপরও মাসখানিক মতো যাওয়া হলো ওই রাস্তা দিয়ে, কোনো কিছু হলো না। তারপরে আমি একটু তখন ওই রাস্তায় যাওয়ার সময় একটু সাউন্ড টোন করে যেতাম যাতে কোনো কিছু আর কিছু না ঘটে, ভয় পেয়ে না পাই। তো একদিন হঠাৎ আমি যাচ্ছিলাম ওই রাস্তা দিয়েই, হালকা চাঁদের আলো ছিল, তো আমার হাতে তখন একটা গ্যাস লাইট ছিল, চাইনিজ একটু গ্যাস লাইট বের হয়েছিল, এগুলো পিছনে একটা লাইট আছে ওইটা ছিল হাতে হালকা। আমি যাচ্ছিলাম, যাওয়ার কিছুক্ষণ পরেই ওই রাস্তার আবার একটা কথা বলে রাখি, ওই রাস্তার পাশে একটা বাড়ি আছে খোঁড়ার বাড়ি, তো ওই খোঁড়ার বাড়ির পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম তো আমার কোনাকোনি দূর কোনাখুনি টাইপের
আছে। খুনার বাড়িটাতে কি হয়?
খুনার বাড়িটা হচ্ছে আসলে মানে এই বাড়ির ম্যাক্সিমাম লোক ওদের বংশ পরিচয় আগে থেকেই যখন আসে তারা খুনারি করে বেড়ায়, মানে কালো ব্ল্যাক ম্যাজিক অথবা কারো জাদু টাদু করা বা ইয়ে করা এ ধরনের কাজ তারা করে থাকে। এই কারণে নামটাই খুনার বাড়ি হয়ে গেছে। তো আমি যখন যাচ্ছিলাম তার পাশ দিয়ে রাস্তায় হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম এবং দ্বৈত কণ্ঠে বাচ্চার কান্নার আওয়াজ। আমি হঠাৎ করে চিন্তা করলাম কি বাচ্চার কান্নার আওয়াজ এবং দ্বৈত কণ্ঠ মানে কাঁদতেছে। তখন আমি সোর্স খুঁজতেছি, উৎস খুঁজতেছি যে আওয়াজটা কোথেকে আসতেছে, কান্নাটা কোথেকে আসতেছে। পরে আমি সোর্স খুঁজে শেষে পেলাম যে আমার থেকে কোনা কোনি দূরত্বে আপনার 10 গজের মতো হবে, কিন্তু এই কোনি বলতে আমার পাশে বিল ছিল, কোনার দূরত্বে 10 গজের মতো দূরত্ব হবে, দুটো বাচ্চা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে আধা চাঁদের আলো আছে অর্ধ চন্দ্রের আলো, মানে দুটো বাচ্চা হাতাহাতি করতেছে আর কাঁদতেছে।
আচ্ছা,
ঠিক তখন আমি মনে করছি যে পাশে তো পাশে কিছু একটা কথা বলে রাখি, পাশে কিছু নতুন বাড়িও ছিল আগে, সোনার বাড়িটার পাশে একটা বাড়িও ছিল রাস্তার অপোজিটে একটু দূরে। তো আমি মনে করছি হয়তো পাশের বাড়ি থেকে দুটো বাচ্চা এখানে এসে ভুলে এসে গেছে, বা আমি মনে মনে গার্জিয়ানকে দোষ দিচ্ছিলাম কি গার্জিয়ানে কি দেখো রাতে 8টা 8:30 বাজে, তখন সন্ধ্যার পরে বাচ্চা দুটি এখানে রাস্তায় এসে গেল, তাদের কোনো খেয়াল নাই, খোঁজ খবর নাই। তো আমার মেন্টালিটি মানে হরর কিছু তখন মাথায় তখন আসে নাই। আমি মনস্থির করছিলাম হ্যাঁ তাদেরকে বাচ্চা দুটোকে নিয়ে আমি সার্চ করে কোন ফ্যামিলি বা কোথায় সার্চ করে আমি তাদেরকে দিয়ে দেবো, এই এই মানে মনস্থির নিয়েই আমি আগাচ্ছিলাম। এগোর থেকে যখন আমি প্রায় 10 গজ থেকে 1 গজের কাছাকাছি আসলাম, ঠিক তখনই যেটা আমার কাছে মানে ঘটলো, আমি একদম থমকে দাঁড়া গেলাম যে বাচ্চা দুইটা ওই যে স্পটে ছিল সেই স্পটে বাচ্চা দুটা ভ্যানিশ।
আচ্ছা,
এবং বাচ্চা আমি একটা কথা বলি নাই, মিস করছি, সেটা হচ্ছে বাচ্চা দুটার পরনে গায়ে কিছু ছিল না, হাফ প্যান্ট ছিল, সাদা হাফ প্যান্টের মধ্যে ছিল, কিন্তু শরীরে কিছু ছিল না।
আচ্ছা,
যখন আমি কাছে 1 গজের কাছে গেলাম হঠাৎ করে ভ্যানিশ, এবং সেই জায়গায় আমি অদ্ভুত যেটা দেখি প্রথম অবস্থা খুব শখ খাই, মানে একদম থমকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই, আমি দাঁড়িয়ে শুধু তাকে দেখতে থাকি জিনিসটা কি, একটা বিড়াল এবং একটা সাপ, যেখানে যে দুইটা মুখোমুখি ছিল
মানে যেখানে বাচ্চা ছিল সেই জায়গাটা আমি হঠাৎ করে দেখতে পেলাম যে একটা বিড়াল এবং একটা সাপ,
যে হাতাহাতি করতেছিল ঠিক সেই জায়গায় একটা জায়গায় সাদা বিড়াল ডান পাশেরটা আর বাম পাশের হচ্ছে সাপ,
সেটা আমি একদম নিজের চোখে দেখেছি।
হ্যাঁ, নিজের চোখে, এমনকি আমার হাতের ওই টর্চলাইট আলোটা তখন ছিল।
আচ্ছা,
তো তখন যখন বাচ্চাটা হাতাহাতি করতেছিল সে জায়গায় দেখি যে বিড়ালটা পা দুটো দিয়ে লাফালাফি করতেছে আর সাপটা ফনা তুলে তাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। তো আমার লাইটের ছোট মিনি যে গ্যাস লাইটের আলোটা যখন গায়ে একটু পড়লো, চাঁদের আলো হালকা আছে, তখন বিড়ালটা ডান দিকে আর সাপটা বাম দিকে সরে যেতে থাকলো, সাপটা ফনা তোলা বন্ধ করে দিয়েছে চলে যেতে থাকলো। তো আমি সাপটাকে নোটিস করিনি, আমি বিড়ালটার দিকে তাকিয়েছিলাম, বিড়ালটা বেশি দূর না, 1 গজ কি 1.5 গজ যাওয়ার পরে, ঠিক নর্মাল আমরা বিড়ালগুলোকে যেভাবে দেখি যে কিছু দূর যাওয়ার পরে আমরা যখন টাইরিং চাই কিছু দূর যাওয়ার পরে পিছনে ফিরে তাকায়, আবার ঠিক ওই বিড়ালটাও কিছু 1 গজের মতো যাওয়ার পরে আমার দিকে পিছনে ফিরে তাকাচ্ছে।
আচ্ছা,
তো তাকানোর পরেই 2 কি 3 সেকেন্ডের মধ্যেই ভ্যানিশ।
আচ্ছা,
বিড়ালটাকে আমি আর দেখতে পাচ্ছি না।
আচ্ছা,
পরে আমি সাপটাকে দেখার জন্য বা দিকে ফিরলাম, দেখি সাপটাকেও দেখতেছি না, কিন্তু সাপটা এরপর
কোথাও কিছু নাই,
খেয়াল করি নাই। পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জিনিসটা কি, হঠাৎ মানে খুব স্ট্রেচের মতো হয়ে গেছি। পরে আমি টিউশনির বাড়িতে যাই, টিউশনিটা শেষ করি, মাথায় ঘুপা খাচ্ছিল জিনিসটা কি, টেনশন মানে চিন্তা করতেছিলাম জিনিসটা কি আসলে কি। পরে যেটা মানে আসল কথা, আমি পরে 2 দিন ওই রাস্তাতে যাই নাই, কিন্তু ওদিন আমি আসার সময় ওই পথ দিয়ে ফিরে আসতেছিলাম আসছিলাম, মানে কিছু একটা আরো অন্য কিছু একটা কি ঘটে কিনা এই ধরনের মনস্থির নিয়ে। পরের 2 দিন আমি যাই নাই, কিছুটা ভয়ও পাইছি হালকা, কারণ আমার লাইফে অবশ্যই সেকেন্ড ঘটনা। পরে পরের 2 দিন পর থেকে কিন্তু আমি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি নর্মালি, এরপরে 3 থেকে 4 মাস কি 5 মাস মতো আমি ওখান দিয়ে আসা যাওয়া করছিলাম ঢাকা আসার আগে, কিন্তু এরপরে ওই ধরনের কোনো ঘটনা বা কিছু আমার সামনে হয়নি। এ ছিল আমার
রুদ্রাক্ষী এস এম এস করছেন যে রাসেল ভাই আপনি বলেছিলেন সিলেটে জুজুর ঘটনা, এবং সিলেটের জুজুর ঘটনাটা বলবেন প্লিজ আজকে বলেন, এবং আমি সেই ঘটনাটা বলে আমি জুজুর ঘটনাটা সম্পর্কে একটু বলতে চাই যে আমি আসলে এই সপ্তাহে যতগুলো ইমেল পেয়েছি আমি মানে সিলেটে আমাদের টিম যাওয়ার পরে অসংখ্য অসংখ্য ইমেল এসেছে যে জুজুর ঘটনাটা বা ওই এপিসোডটা রিপিট করা পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব আমাদের অথরিটির মাধ্যমে সেই এপিসোডটা যদি আপনাদের জন্য আরো একবার রিপিট করা যায় কোন একটা ভালো দিনে, আমি চেষ্টা করব এবং অবশ্যই আগে থেকে জানিয়ে দিব যে সেই এপিসোডটা রিপিট করা হবে, কারণ এত বেশি ইমেল আমি এর আগে পাইনি শুধুমাত্র ওই এপিসোডটা শোনার জন্য। হ্যাঁ, অনেকে হয়তো পরে ভূত এফএম শোনা শুরু করেছেন এবং তাদের পক্ষে ওই এপিসোডটাতে কি ঘটেছিল সেটা জানা সম্ভব নয়, সেই কারণে আমরা চিন্তাভাবনা আমাদের আছে। পায়েল খুলনা থেকে লিখেছেন যে একটা ভূত এফএম শুনছেন, খুব ভয় লাগছে। মাসুম আমাকে এসএমএস করেছেন, লিখেছেন ভাইয়া খুব ভালো লাগছে, প্রথম শুনছি, সবসময় এতগুলো কাহিনী শোনানো হয়, অনেক কাহিনী, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি এই কাহিনীগুলো আমাদের আসলে পেতেও অনেক কষ্ট হয়, কারণ আপনারা যদি ভালো কাহিনী পাঠান তাহলে আমরা ভালো কাহিনী পাই, আদারওয়াইজ আমাদের তো কাহিনী পাওয়ার আর কোন সোর্স নাই। সো অবশ্যই 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 আপনারা আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠিয়ে দিন। আর আমাদের অ্যাড্রেস তো জানেন, ভূত এফএম এট পেট ফেডে ফুর্তি ডট এফ এম। অ্যাঞ্জেল শীলা আমাকে লিখেছেন যে ফ্রাইডেতে হাসি খুশি দিয়ে স্টার্ট হলেও শেষ হয় ভয় আর আতঙ্ক দিয়ে। সো ফ্রাইডে ইজ নট জাস্ট আ হলিডে বাট ইটস অলসো আ স্কেরি ডে অর নাইট। সো আমার মনে হয় সেটাই যে ভূত এফএম এর কারণেই হয়তো রাতের বেলাটা অনেক ভয় নিয়ে মানুষ ঘুমাতে চায়। সো যারা এস এম এস পাঠাতে চান এবং এখন এস এম এস পাঠাতে পারেন তাদেরকে বলবো যে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই আপনার কাছে। আপনার সঙ্গে মাইক্রোফোন আছে, ওটা নেওয়ার দরকার নেই।
আমি অমিত, আমি খিলগতির বাবার থেকে এসেছি, আর আমার খিলদের সকল বন্ধু এবং আমার ছোট বোন শর্মিন আমি অসীম সবাইকে আমি ভূত এফএম এর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন যে কাহিনীটা অভিজ্ঞতাটা শেয়ার করব এটা হচ্ছে আমার একজন প্রবাসী বন্ধুর, তিনি লন্ডনে থাকেন। এটা হচ্ছে 1991 এর দিয়ে ঘটনা। তখন তার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, বদলি হয়ে সিলেটে যায়, সিলেট আম্বরখানাতে।
আচ্ছা,
তো ওনারা সরকারি চাকরিজীবী ছিলেন আঙ্কেল, তো সরকারি বাংলোটা ওনারা ভাড়া দিয়ে ওনারা একটা ভাড়া বাসাতে যান। তো সেটা ছিল আপনার টি এস্টেটটা অতিক্রম করে, মানে ঢালের উপর দিয়ে নেমে একটা লোকালয় ছিল সেখানে। বাড়িটা ছিল একতলা, পাকা বাড়ি, উপরে ছাদ ছিল। তো সেখানে যাওয়ার পর এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাড়ির পাশেই আপনার একটা পুকুর ছিল, সানবাঁধানো পুকুর যেটাকে বলে, আর ঠিক অপোজিটে ছিল জঙ্গল, মানে সেখানে কিছু গাছপালা টাইপের। তো আমার ফ্রেন্ড ছিল, ওরা ছিল আমার ফ্রেন্ড, ওর একটা ছোট ভাই ছিল 3.5 বছর এবং একটা ছোট বোন ছিল। তো সেই ভাইটা যখন সেখানে খেলতো বাড়ির উঠোনে, তো প্রায় সে ফুটবল দিয়ে খেলতো আর কি। তো ফুটবলটা একটা 3.5 বছরের বাচ্চার এত জোরে কিক দেওয়া সম্ভব ছিল না, তো প্রায় বলটা আপনার জঙ্গলের দিকে গড়িয়ে যেত। তো সে যখন ওখানে বলটা আনতে যেত, তো সে লক্ষ্য করতো যে ছোট মানুষ যেটা বলতো যে একটা পাগলি টাইপের কেউ, তো প্রায় বলতো যে আমি পাগলি বল নিয়ে যাচ্ছে। তো আন্টি যখন সেখানে যেত দেখতো যে কিছু নেই, তারপর আপনার বলটা হঠাৎ হঠাৎ গড়িয়ে মানে পুকুর ঘাটা দিয়ে নেমে পুকুরে পড়ে যাচ্ছে।
আচ্ছা,
বাট মানে এটা কিন্তু বাচ্চাটার পক্ষে পসিবল না, বলটা লাগছে না। তো এরকম চলতে থাকে, যা হোক এটা কেউ কেয়ার করেনি। তো আঙ্কেল ফিরতে ফিরতে প্রায় আপনার আজানের মাগরিব পার হয়ে যেত। তো একদিন আঙ্কেল আপনার বাসায় ফিরছে, তো দূর থেকে যেটা দেখা যায় যে লাইট জ্বলছে রুমে, যে কেউ হয়তো দাঁড়িয়ে আছে জানলার পাশ দিয়ে। আঙ্কেল ওখানে কে কে বলে সাথে সাথে যায়, তো দেখে সরে যায়। তো ভাবলেন হয়তো চোর টোর কেউ হতে পারে। আর আন্টি যখন ছাদে আপনার প্রায় আচার বা কিছু শুকাতে দিত খাদ্যদ্রব্য জাতীয়, সেগুলো পুরো ভ্যানিশ হয়ে যেত। তো তখন এগুলো কেউ আমলে নেয়নি যে এগুলো হয়তো কেউ চুরি টুরি করছে এরকম টাইপের কিছু। তো আর সবচেয়ে যেটা মানে বিস্ময়কর জিনিসটা হচ্ছে আস্তে আস্তে যে ঘটনাগুলো মানে শুরু হতে থাকে, যে ওই ছোট যে শিশুটা আমার ফ্রেন্ডের বোন ছিল, ওকে নিয়ে যখন ওদের কাজের মেয়েটা আপনার জানলাতে বসে থাকতো বাচ্চাদেরকে মানে একটু নাড়ানাড়ি করলে ওরা কান্নাকাটিটা কমে, তো প্রায় মেয়েটা ফিল করতো যে পিছনে জানাল থেকে মানে মানুষ যদি কেউ গরম নিঃশ্বাস ফেলে যে এরকম এরকম ফিল হচ্ছে। তো সে যখন তৎক্ষণাৎ পিছনে তাকাতো দেখতো যে মানে হয়তো পাতার শব্দ হচ্ছে, যে কেউ হয়তো চলে যাচ্ছে, এরকম হচ্ছে প্রায়। তো তখনও মানে কেউ বিষয়টাকে এতটা গ্রাহ্য করছে না। তো যেটা প্রথম যেভাবে শুরু হয় যে আমার ফ্রেন্ড একবার ওদের কারেন্ট চলে গেলে সবাই আর কি বাড়িওয়ালারা তারপর আন্টি আঙ্কেল ওনারা সবাই ছাদে চলে যেত, আর ছাদে কোনো গেট ছিল না খোলা, তো কারেন্ট গেলে স্বাভাবিক সবাই সিঁড়িতে বসে পড়তো। তো আমার ফ্রেন্ড পরীক্ষা ছিল, পড়ছিল, তো হঠাৎ করে সে বের হবে, বের হওয়ার সময় দেখছে যে যেই রুমটাতে তার বোনকে রাখা হতো ওটা তো খালি, ওখান থেকে আপনার মানে খুব কালো টাইপের কিছু, মোটা টাইপের মানে মানবাকৃতির বের হয়ে যাচ্ছে। তো এটা আন্টিকে জানায়, আন্টি তেমন একটা কেয়ার করেনি, মানে কেউই তখন সেটা আমলে নিচ্ছে না, এগুলো বিশ্বাস করে না।
আচ্ছা,
তো যেটা সর্বশেষ ঘটে থাকে যে একদিন আন্টি রান্না করছে রান্নাঘরে, আর ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে মশারি টশারি লাগিয়ে দেওয়া হয়েছে আর কি, বাচ্চা ঘুমাচ্ছে সবাই টিভি দেখছে, তো হঠাৎ বাচ্চা বিকট শব্দে কান্না করে উঠছে, তখন আন্টি বলল যে রুমে গিয়ে দেখে আয় বাবু কাঁদছে কেন। মেয়েটা যখন যায় মেয়েটা গিয়ে আর আসে না, কোনো সারা শব্দ নেই, আন্টি গিয়ে দেখতে পারে যে মেয়েটা ইনস্ট্যান্ট সেন্সেস হয়ে পড়ে আছে, আর বাচ্চাটা আপনার রুমটা ছিল জানালা ঘেঁষা, বাচ্চাটা মশাই টশাই দেওয়া ছিল, বাচ্চাটা আপনি পুরো মানে কেউ টেনে হিচড়ে যদি জানলা থেকে বের করতে যায় যেরকম ঠিক সেরকম জানলার দিকে বাচ্চাটা হাতিয়ে হয়ে যায়, বাচ্চাটা কাঁদছে। তো আন্টি ইনস্ট্যান্ট আপনার জানলা দিয়ে তাকায়, তাকিয়ে যেটা দেখতে পায় যে আপনার যে গরিলা টাইপের কিছু যেটাকে বলে বা ভাল্লুক টাইপের এরকম কিছু একটা আপনার খুব মানে মানে পায়ের যে খুব ভারী সাউন্ড এরকম করে দ্রুত ওদিক দিয়ে চলে যাচ্ছে। তো এই ঘটনার পর দেখা যায় যে স্বাভাবিকভাবে এগুলো আঙ্কেলকে বলা হলে পাশের বাড়িওয়ালা আন্টিও পরামর্শ দেয় যে ওনাদের পরিচিত একজন মানে যে আধ্যাত্মিক তান্ত্রিক যেগুলো ওরা আছে, তো ওনারা দেন অ্যানালাইজ করে বলে যে আন্টিরা যে ফ্ল্যাটে আছে ওই ফ্ল্যাটটাতে একজন কেউ সুইসাইড করেছিল, তো তারই মানে যে অতৃপ্ত আত্মাটা ওটা নাকি ঘোরাফেরা করছে
এবং সেই কারণে এই সমস্ত জিনিসগুলো ঘটছে।
হ্যাঁ, প্রাথমিকভাবে এরকমই। তো তখন ওই আন্টি উপস্থিত ছিল, তো বাড়িওয়ালা আন্টি, তো বাড়িওয়ালা আন্টিকে যখন আমার ফ্রেন্ডের মা জিজ্ঞাসা করলো তখন উনি বলছে যে স্বীকার করে যে হ্যাঁ ওনার মেয়ে ছিল, তো যে জামাইটাকে ঘর জামাই ছিল আর কি, বিয়ে দিয়েছিল মানে ঝগড়া করতে প্রায়, তো মেয়েটা একবার সুইসাইড করে ফেলো ওখানে। তো তখন আন্টি বলে
একবারই সুইসাইড করা সম্ভব,
তো আন্টি তখন বলে যে এটা আমাদেরকে বললেন না কেন, তখন ওনার নানা রকম কথাবার্তা বলে এড়িয়ে যায়। তো এটার জন্য আর কি হুজুররাও যে ঘর বন্ধ করে দেয় যে এরকম একটা ইয়া দেয়, বাট ওই যেটা গরিল আকৃতির বা কালো কিছু ওটার মানে ওনারা অ্যানালাইজ করে ওনাদের জ্ঞানের আলোকে বলে যে এটার কোনো মানে ওনার কাছে নতুন কিছু, এটা এটা কোনো রেজাল্ট নাই।
আচ্ছা,
দেন দ্রুত ওনারা বাসা চেঞ্জ করে বলে এটা চেঞ্জ করে ফেলাটাই বেটার, তো ওনারা চেঞ্জ করে ফেলে।
ওকে, সো আমরা কথা না বাড়ি আমরা পরবর্তী ঘটনায় চলে যাই আপনার কাছে, আপনার নামটা বলবেন।
হ্যালো লিসেনার, দিস ইজ শরীফ ফ্রম বাড্ডা। আর আমার যেসব ফ্রেন্ডরা আজকে মানে নর্মালি ওরা
সবাই আজকে ফ্রেন্ডকে দিচ্ছে
না, মানে ভয়ে কেউ ভূত আপাম শুনেই না, বাট আজকে যারা শুনতেছে তাদের সবাইকে আমি হ্যালো বলতেছি, বিশেষ করে সুমন ও খুব ভূত আপামের একদম ফ্যান প্রথম থেকে শুনে, মুরাদ রুবেল যারা শুনতেছে সবাইকে আমি হ্যালো বলতেছি। আর এবার আমার ঘটনাটা বলতেছি, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে নিজাম, এটা 1900 মানে একদম 15-16 বছর আগের ঘটনা, ও তখন চিটাগাংয়ে বহদ্দারহাটে একটা টাওয়াল ফ্যাক্টরিতে জব করে, ও তখন ফোরম্যান ছিল। তো ওর ফ্যাক্টরি থেকে ওর বাসাটা ছিল 15-20 মিনিট হেঁটে গেলে এরকম রাস্তা, তো একদিন রাত্রে ওর ফ্যাক্টরি মেশিনে সমস্যা হওয়ার কারণে ও ফ্যাক্টরিতে মেশিন ঠিক করতে করতে অনেক দেরি হয়ে যায়, তো ভাবে যে এখান থেকে 15-20 মিনিট আমি তো হেঁটে চলে যেতে পারবো বাসায়, সমস্যা নেই। কিন্তু যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটার মাঝখানে একটা বড় বট গাছ আছে এবং এটার আগে থেকে দুর্নাম ছিল যে জায়গাটা খারাপ, এখানে অন্যরকম কোনো অ্যাক্টিভিটিস আছে, তো ভাবলো যে আমার বাসার কাছে আমি পৌঁছে যেতে পারবো সমস্যা নেই, এটা সবাই বলে আমি তো কিছু দেখিনি কখনো। তো গেলো রওনা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলো, একা রাত্রে 1:30-2 বাজে কেউ নেই রাস্তায়, তো একা একা ও যখন ওই বট গাছের কাছে গেল তখনই ও দেখতেছে যে দূর থেকেই ও দেখতে পেলো যে বট গাছের উপর দিয়েও একজন লোকের মাথা দেখা যাচ্ছে যে এত লম্বা, ও তখন একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়াই গেছে যে এটা তো সম্ভব না, মানুষ ওখানে এত বড় মানুষ হওয়ার কথা না। তারপর ও একটু সাহস করে দোয়া টোয়া পড়তে পড়তে আগে যাচ্ছে, যখন ও বট গাছের কাছে পৌঁছেছে তখন তো একদম প্রচন্ড মনে হচ্ছে যে তুফান শুরু হয়ে গেছে, চারদিকে গাছপালা ভেঙে যাচ্ছে, তারপরে ও একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করছে আর দোয়া পড়তেছে যে আমি তাড়াতাড়ি বাসার কাছাকাছি চলে যাই, এখন ফিরেও সম্ভব না কারণ ও বাসার একদম কাছে চলে আসছে। তো এরপরে ও হঠাৎ দেখতেছে যে ঘোড়ার পায়ের শব্দ হইতেছে, ও পিছনে ফিরে দেখে যে মানে অসংখ্য ঘোড়া ওর দিকে দৌড়ে আসতেছে, তো তাড়াতাড়ি একদম দৌড়ে বাসায় চলে যায়, বাসায় যায় নক করে, তো অনেক রাত সবাই স্বাভাবিকভাবে একটু খুলতে দিলে, তারপরেও সবাই দরজা খোলার পরে ও বললো যে একদম দৌড় দিয়ে কিচেনে গিয়ে সোজা একদম গ্যাসের চুলার উপরে উঠে গেছে, উঠা চুলা জ্বালাই দিছে, তারপর কতক্ষণ দাঁড়ায় থেকে তারপর ও নামছে ওখান থেকে, তো এরপর থেকে আর ওর কোনো সমস্যা হয়নি।
থ্যাংক ইউ। আমরা আবারও যাই আর একটা ঘটনায়, তার মাঝখানে ছোট্ট করে কয়েকটা এসএমএস পড়ে ফেলে আমি। তাহসিন যশোর থেকে লিখেছেন, ভাইয়া ব্যালেন্স নাই, কাইন্ডলি আমার এসএমএসটা পড়বেন, আমি পড়ে ফেললাম আপনার এসএমএস, সুতরাং ব্যালেন্স নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে মিসকাস রানা এসএমএস করেছেন যে আমি আই লাভ ভূত এফএম, রাসেল ভাই খুব ভালো লাগছে আজকে ঘটনাগুলো শুনতে এবং আমিও আমাদেরও ভালো লাগছে। রেজা এবং আনিশা আমাদের লিখেছেন যে রাসেল ভাই আমার ছোট ভাগ্নি একটা রুমে বসে শুনছি, মানে ভাগ্নি আর তিনি মনে হয় একসঙ্গে শুনছেন, সেটা বুঝতে চেয়েছেন, খুব ভয় লাগছে। কল্লোল মৌসুমী লিখেছেন, মিরপুর থেকে, ভাইয়া খুব ভয় পাচ্ছি। সো যারা এস এম এস পাঠাতে চান তারা এস এম এস পাঠান, নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT আপনার নাম স্পেস আপনার মেসেজ 9840 নাম্বার। এছাড়াও কল্যাণ খুলনা থেকে এস এম এস করেছেন, কিউট নিলায় রাজু ফ্রম বরিশাল, চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, কেউ একজন নাম লেখেননি, রায়হান আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, শুভ ক্রিকেট প্লেগ্রাউন্ড থেকে এসএমএস করেছেন আমাদেরকে, মারুফ আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সম্রাট, এসএমএস করেছেন নাসিরউদ্দিন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মাজারুল গৌরীপুর ময়মনসিং থেকে, জাহিদ বিন সাবিত আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, আরিফ আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, ফারহাদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রাজু পল্লব সহ আরো অনেকে। চলে যাবো আপনার কাছে আবার ঘটনায়, ছোট্ট করে ঘটনাটা বলবেন।
হ্যালো লিসনার, আমি ফাহিম, ঢাকা সিটি কলেজ থেকে। আমার সেকেন্ড যে ইভেন্ট আমি শেয়ার করব সেটা হচ্ছে 1986 সালের আমার এক মামার, আমার আম্মু চাচাতো ভাই, তখন আমার আম্মুর বিয়ের 4 কি 5 দিন পরে ঘটনা আমার নানুর বাড়িতেই। তো আমার নানুর বাড়িতে একটু বলে রাখি, আমার নানুর বাড়িতে পথে যাওয়ার আগে আমার নানুর বাড়ির পথে প্রায় 4টা কবরস্থান আছে, তার মধ্যে ফার্স্ট যে কবরস্থানটা পড়ে চৌরাস্তার মুখে, ওই কবরস্থানটা কথিত আছে যে মানুষ ওটা নিজে তৈরি করা নেই, মানুষের কেউ কবর দেওয়া হয়েছে এমন না। একদিন ভোরে সকালে মানুষ এটাকে আবিষ্কার করে যে কবরের মতো উঁচু করে মাটি তোলা।
মানে গ্রামের কেউ বানায়নি বা
হ্যাঁ খবর নেওয়া হয়েছে অনেক, মানে আগন্তুক বাড়ি থেকে সেখানে করছে কিনা বা করছে কিনা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরে সেটা ওখানে অবশ্য বাউন্ডারিটা এলাকার লোকজন পরে দেয়, কিন্তু ওখানে পরে যেটা দেখা যায় ভোর রাতে ওখানে আলো জ্বলতে দেখা যায়, ওই যে যে জায়গাটার কথা বলতেছি আলো জ্বলতে দেখা যায়, এবং সেখান থেকে সমবেত কণ্ঠে জিকির আওয়াজ শোনা যায়।
আচ্ছা,
তো এখন তো মানুষ সাহস করে তো কাছে যায় না, ভয় পায় না, ভয়ে কাছে যায় না, কিন্তু প্রায় সময় যখন এটা শুনে তখন মানুষ কনফার্ম হয় যে এখানে হয়তো মানুষের কিছু না, জিন জাতি কেউ এখানে এসে জিকির টিকিট করে অথবা ওদের কেউ এখানে দাফন করা হয়েছে। তো যাই হোক, ওই দিন রাতে যে ঘটনা ঘটছে সেটা আমার সবাই মেহমান প্রায় চলে গেছে, তো আর মামা হোস্টেল থাকতো, সোহাগ মামা এসএসসি ক্যান্ডিডেট ছিল তখন, তো রাতে খাওয়ার দাওয়ার নিয়ে উনি যাচ্ছেন হোস্টেলের দিকে, ওখানে যাচ্ছেন, তখন রাত 11:30 বাজবে। তো তখনকার 1986 সালে ঘটনা, তখনকার 11:30 মানে অনেক ভোর রাতের মতোই প্রায়, এবং তখনকার ওই এলাকাগুলো প্রায় ঝোপঝাড়ে ছিল, অতটা এখনকার মতো পরিষ্কার অমন ছিল না।
আচ্ছা,
পরে আমার যাচ্ছেন, আমার মামা একটা কথা বলে রাখি, মামা একটু বদমেজাজি এবং রাগী টাইপের ছিলেন এবং একটু উৎসুক মনা ছিলেন। যখন উনি ওই মাজার পাশ দিয়ে যাচ্ছেন তখন উনি দেখতে পেলেন যে 10 থেকে 15 জন পান সাদা পাঞ্জাবি পরা মানুষ ওই মাজারের পশ্চিম পাশে মাজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
তো উনি হঠাৎ করে একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন জিনিসটি কি, তার মধ্যে হঠাৎ একজন সাথে তার চোখাচোখি হয়ে গেল। তো ওই লোকটা ওনাকে ইশারা দিয়ে বললো ওনার কাছে আসার জন্য, উনি ওনার কাছে গেলেন, কাছে যাওয়া ওনার হাতে একটা কথা বলে, ওনার হাতে একটা মিনি টর্চ লাইট ছিল, কেমন 2 পেন্সিল ব্যাটারি এক টর্চ লাইট, এগুলো আমরা আগে দেখতাম সে ধরনের টর্চ লাইট ছিল। তো উনি কাছে যাওয়া দেখার পরে ওনাকে মানে হাতে একটা জিনিস, উনি কিছু কথা না বলেই ওনার হাতে একটা জিনিস ধরে দিয়ে ওনাকে বললেন যে তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, ওখানে যাওয়ার পরে জিনিসটা খুলে দেখো, এটা খুলো না এবং তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে। উনি কি করলেন, ওই বললাম একটু মানে উচ্চকোনা টাইপের, উনি ওনার টর্চটা ওই লোকটার মুখে মেরে বললেন আপনি কে, অমনি মানে যে লোকটা জিন নাকি যে সেটা জানি না, কিন্তু ওনাকে চর বসিয়ে দিলেন মুখে।
আচ্ছা,
তো চর বসিয়ে দেওয়ার পরে তো উনি ওখানে অজ্ঞান হন নাই, কিন্তু ওখানে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন আর গঙ্গানো যেটা বলে তেমন করছিলেন গড়াগড়ি খাচ্ছিলেন।
আচ্ছা,
তো চৌরাস্তার মুখের দুই প্রান্ত থেকে দুই লোক যাই হোক আওয়াজ শুনছে, উনি এখন আসছে, আসার পরে দেখা যায় উনি তো একটা ডাকাম ছিল গনি, গনি ভাই বলে সব ডাকতো, তো উনার বলছে গনি ভাই এখানে কি করছে এমন কেন, জিজ্ঞেস করতেছে বাবা, উনি কিছুই বলতে পারতেছেন না, উনার বাকশক্তি হারাই গেছে, কোনো কথাই মুক্তি বলতে পারতেছেন না, এবং মুখ দিয়ে অবিরতভাবে লালা যাচ্ছে, প্রচন্ড লালা যাচ্ছে। তো ওনারা ভয় পেয়ে গেছে, ওনাকে নিয়ে বাড়িতে নিয়ে গেল, আমার নানুর বাড়িতে নিয়ে গেল, নিয়ে যে সবাই তো দেখলো, সবাই দেখে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু মামা তো কিছুই বলতে পারতেছেন না। ওনার ভাই বড় ভাই ঢাকা ছিল, ওনাকে খবর দেওয়া হলো, বড় দিন ওনার ঢাকা থেকে আসলেন। তো আসার পরে যেটা হলো, উনি বারবার ওনার ভাইকে বোঝাতে চাইছেন কি একটা, কিন্তু কেউ বুঝতেছেন না, ওনার ভাইও বুঝতেছেন না, বাবা মামাও বুঝতেছেন না।
আচ্ছা,
পরে ওনাকে একটা ইশারা করা হলো ওনাকে হাতে মানে কোনো কলম বা কাগজ দেওয়ার জন্য, উনি লিখে দেবেন কিছু। পরে সব মামার সামনে দেওয়া হলো, মামা কি করলেন যখনই লিখতে গেলেন কিছু একটা, ডান হাত দিয়া ওনার ডান হাতটা প্যারালাইজড হয়ে যায়। আশ্চর্য ব্যাপার যেটা সেটা হচ্ছে শাহজালাল মাজারে যখন মেইন গেট দিয়ে ঢুকলো, ঢুকার সময় কোন তদবি তদবি কিছু ছাড়াই কারো সাথে দেখা সাক্ষাৎ দেখানো হয় নাই, কিন্তু জাস্ট ওখানে ঢুকছে, ঢুকার সাথে সাথে মামা মানে সোহাগ মামা জেনারে অবস্থা হয়েছে বিকট শব্দ করে সালাম দিলেন, খাদেম বললো একটা কথা মিস করছি, যেদিন ঘটনা ঘটে ওটা হচ্ছে আরবি মহরমের 10 তারিখ।
আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট,
আরবি মহরমের 10 তারিখ ছিল। তখন খাদেম যা বলো, খাদেম তুমি বলছে দেখেন জিন জাতির কথা মিন করতেছিলেন, বলছেন যে এই মহরমের 10 তারিখ বা বিশেষ কোন রাতে বিভিন্ন জায়গা থেকে জিনেরা একত্রিত হয়ে বিভিন্ন জায়গা দিয়ে জিয়ারত করে আসেন।
আচ্ছা,
এখন আমাদের এখান থেকে কেউ গেছেন কিনা সেটা জানি না, কিন্তু আপনি যেহেতু প্যারালাইজ হাত এখন ভালো হয় নাই, আমি একটা সাজেশন দিতে পারি, আপনি মিরপুর একটা মাজার আছে সেখানে যাইতে পারেন। মিরপুর মাজারটার নাম আমি বলতে পারছি না, সেটা আমি কনফার্ম হতে পারিনি, তো ওনারা ওখান থেকে মিরপুর মাজারে যাওয়া হয় যায়। তো একই ভাবে সেম শাহজালাল মাজারে যেটা ঘটলো সেই সেম কাহিনীটাই মিরপুর মাজারে যাওয়ার পরে ওনার হাত দেখা যায় ভালো হয়ে যায়।
আচ্ছা,
কোন তদবির বা কিছু ছাড়াই, ঝাড়ফুঁক বা এই ধরনের কিছুই করা লাগেনি, কোনো হুজুরকে ডাকা লাগেনি, কিছু করা লাগেনি, ভালো হয়ে যায়। পরে ওনারা জিনিসটা ওখানে নিজেরা জিয়ারত করেন, করে এসে তারপর ওনার বাইরে চলে আসেন। তো এই পর্যন্ত উনি ভালো আছেন, এখনো সুস্থ আছেন। তখন তো যে ঘটনা ঘটছিল এরপর থেকে ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি, অবশ্যই এখন ঢাকা থাকেন কিন্তু বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা হয়।
অলরাইট, তো এই ছিল ঘটনা, এই ছিল ঘটনা এবং আমরা সেই ঘটনাটা শুনলাম। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন তাদেরকে আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি। আপনাদের অসংখ্য এস এম এস পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস করেছেন আতিক মুনিম বিদ্যুৎ রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে সুমন এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন মুরাদ, আমাদেরকে এস এম এস করেছেন রাত্রি, মিতু, আমাদেরকে গাজীপুর থেকে মামুন এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে রানা র্যাবিট, আমাদের ভূত আমাদের এস এম এস করেছেন, মেহরিন গুলশান থেকে এস এম এস করেছেন, পুলক মিরপুর থেকে এস এম এস করেছেন, শান্তা আমাদের এস এম এস করেছেন। যারা আমাদের এস এম এস করতে চান কিন্তু নিয়ম চ্যানেল তাদেরকে বলে যে আমাদের এস এম এস করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল পাঠাতে চান তাদেরকে বলি bhootfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস। এবং এই ইমেইল অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠানোর একটা সময় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অবশ্যই 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 আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠাতে হবে। এনিওয়েজ, আমরা ছোট্ট একটা ব্রেকে যাই এবং ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো ছোট্ট কয়েকটা ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আমরা সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, একটু পরেই ফিরে আসছি আমরা। সবসময় রেডিও ফুর্তির সাথে আজ রাসেল চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। এবং এক পয়েন্ট আপনাদের এস এম এস পাচ্ছি আমরা, আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি তানহির তাহির, এছাড়া আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি র্যাম্স গাজীপুর থেকে, এছাড়াও লাইক আমাকে এস এম এস করেছেন সিলেট থেকে, মাসুক এস এম এস করেছেন, এস এম এস করেছেন বাদল ফ্রম ধানমন্ডি, আয়েশা আমাকে এস এম এস করেছেন, এছাড়া আমাকে লিপু এস এম এস করেছেন নোয়াখালী থেকে, শাহেদ মিরপুর থেকে এস এম এস করেছেন, সাগর আমাকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন দোলা চিটাগং থেকে, এছাড়াও ঘোস্ট গার্ল আমাকে এস এম এস করেছেন, এম এ কালাম মিরপুর 2 থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাকে প্রয়াস এবং আমাকে এস এম এস করেছেন নাদিম, এছাড়া আমাকে এস এম এস করেছেন শাহেদ সহ আরো অনেকে। আমরা চলে যাবো সরাসরি ঘটনায়। ভাই আপনার নামটা বলে আপনার ঘটনাটা একটু শুরু করুন।
হ্যালো লিসেনার্স, আমি রোহান বাপ্পি এগেইন। আচ্ছা, এখন যে ঘটনা দুটো আমি শেয়ার করব সে দুটো একেবারে আমার নিজের সাথে ঘটা দুটো ঘটনা, যেটা মানে একেবারে ওতপ্রোতভাবে আমি নিজেই জড়িত ছিলাম এই দুটোর সাথে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমার ছোটবেলার একটা কাহিনী। যখন আমি এটা চিটাগাংয়ের হাটহাজারিতে থাকতাম আমি তখন, আমার ফাদার সরকারি চাকরি করার কারণে আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরার সুযোগ হয়েছে।
তো আমি যে বাসাটায় থাকতাম সে বাসাটা অনেক বড় একটা ফ্ল্যাট ছিল, আমরা চারতলায় থাকতাম, সরি পাঁচতলায় থাকতাম। তো তখন আমি ক্লাস টু কি থ্রিতে পড়ি, এরকম একটা এজ হবে।
আচ্ছা,
তো আমাদের যে বাসাটা ছিল সে বাসাটায় থাকতাম আমি, আমার বাবা মা আর আমাদের একটা কাজের লোক ছিল।
আচ্ছা,
তো আগেই বললাম যে বাসাটা অনেক বড় ছিল, তো বড় থাকার কারণে ড্রয়িং রুম থেকে কিচেন পর্যন্ত যেতে হলে তিনটে রুম পার হয়ে তারপর যেতে হতো। সাধারণত এক দুই ডাকে কিচেন পর্যন্ত কারোর গলার আওয়াজ পৌঁছাতো না। তো স্বাভাবিক যেটা হয়, আমি একা একা খেলতাম, আমার কোনো খেলার সাথী ছিল না। তো যখন আমি একা একা খেলতাম তখন ম্যাক্সিমাম টাইমটা ড্রয়িং রুমে খেলা হতো আমার আর কি। তো যখন আমি খেলতাম, খেলতে খেলতে একটা পর্যায়ে আমি অনুভব করতে পারতাম যে সামওয়ান ইজ উইথ মি। যেমন ধরেন আমি একটা গাড়ি নিয়ে খেলছি, গাড়িটাকে আমি রুমের এই পাশ থেকে ও পাশে ঠেলা দিলে আবার ও পাশ থেকে সেটা এমনি এমনি চলে আসতো।
আচ্ছা, এটা কোনো স্প্রিং এর কারণে বা না বা অন্য কোনো কারণে না, জাস্ট মানে মানে দুটো বাচ্চা যেভাবে খেলে, একটা গাড়ি ঠেলা দিলে আরেকটা বাচ্চা
দুটো বাচ্চা যেভাবে খেলে,
রাইট
রাইট বল একটা দিলাম গড়িয়ে মাটি থেকে সেটা অটোমেটিকলি আবার আমার কাছে ব্যাক করতেছে।
আচ্ছা, এটা আপনার প্লেমেট ছিল তার মানে সেই সময়?
এটা ছোটবেলা একটা প্লেমেট ছিল, সে কোনো ক্ষতি করতো না কিন্তু আমার সাথে খেলতো আর কি।
আপনি কি কোনোদিন চেহারা দেখেছেন বা এরকম কোনো কিছু মনে?
হ্যাঁ, চেহারাটা কিরকম আমি বলছি রাসেল ভাই আসছি। তো যখন আমি এরকম একা একা খেলতাম প্রথম থেকে আমি জিনিসটা বুঝতে পারিনি, তখন ছোট ছিলাম, হোয়াট এভার যে কি ব্যাপার কি হচ্ছে এটা আমি এরকম গায়েও লাগাইনি। তো খেলতে খেলতে একটা পর্যায়ে যাওয়ার পরে আমি খুব অস্বস্তি বোধ করতাম যে আমি বুঝতেছি যে কেউ আমার সাথে আছে কিন্তু আমি তার প্রেজেন্সটা ফিল করতে পারছি কিন্তু তাকে দেখতে পারতেছি না। এরকমই একদিন খেলতেছি, তখন আমি গাড়িটা এরকম পাঠিয়ে দেওয়ার পরে আমার খুব অস্বস্তি লাগতেছে, মানে শরীরটা খুব ভারী হয়ে আসলো এরকম। আমি ভয় পাওয়ার পরে আমি একটু মানে রুম থেকে চলে যাব, আম্মার কাছে যাব, এরকম একটা প্রস্তুতি নিচ্ছি যে দৌড় দিব আর কি। তখন আমি ফিল করলাম যে পিছন থেকে কেউ একজন মানে খুবই সফট এবং ঠান্ডা, যেরকম মানে ফ্রিজটা খুললে একটা ঠান্ডা বাতাস বের হয় না, লাইক দ্যাট, এরকম যে কেউ একজন আমাকে পিছন দিয়ে জড়ায় ধরছে।
আচ্ছা,
এবং আমি তার ছায়াটা ফ্লোর থেকে দেখতে পাচ্ছি কারণ আমার পিঠটা ছিল আপনার জানলার সাইডে, জানলার থেকে যে আলোটা আসতেছিল সেই আলোর রিফ্লেক্টে একটা ছায়া আমার সাথে আমি দেখতে পাচ্ছি যে সেটা ফ্লোরে পড়ছে।
আচ্ছা,
এবার আমি প্রচন্ড ভয় পাই এবং আমি ফোর্স, আমার গায়ের যত ফোর্স আছে শক্তি আছে আমি সেটা দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে যে 10-12 মিনিট ধরে আমি ফোর্স করছি সামনের দিকে আগাবো, আমি এক দুই পার মতো আগাতে পারছি আর আগাতে পারছি না। কিন্তু ঘটনাটা যখনই কোন লোক বা কেউ আমাকে দেখতেছে রান্নাঘর থেকে যে আম্মা জিজ্ঞেস করে কি করো, অন দ্যাট টাইম আমি আমি ফিল ফ্রি এবং সামনের দিকে হোঁচট খেয়ে পড়ে যাই।
আচ্ছা, মানে
ব্যাপারটা হচ্ছে পিছন দিকে টেনে রাখলে যেরকম একটা হয় এরকমের। তারপরে আমি রাতে একা একা ঘুমাতাম ছোটবেলা থেকে, কিন্তু ওই ঘুমানোর সাথে সাথে আমার বোবায় ধরা যে ব্যাপারটা হয় না ওই ওইরকম হতো, মনে হচ্ছে যে মানে উইদিন 10 and 20 seconds আমি শোয়ার সাথে সাথে আমার বোবায় ধরতাম।
আচ্ছা,
আমি ঘুমাইতেই পারতাম না এরকম একটা অবস্থা। তো হয় কি, বাবা মাকে কখনো বলিনি কারণ আমার আম্মা খুব রাগি ছিল যে মার দিবে বকা দিবে যে এগুলো কি আবল তাবল বলো, এই জন্য বলা হয়নি। এই জিনিসটা কন্টিনিউ করছে আমি যখন ইন্টার পরীক্ষা দিছি তখন পর্যন্ত, মানে বোবায় ধরার ব্যাপারটা, তারপর থেকে তার প্রেজেন্ট কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যখন আমরা ওই বাসাটা চেঞ্জ করি অন্য জায়গায় চলে যাই।
আচ্ছা
আচ্ছা, তারপরে যখন আমি ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষার এসএসসি পরে যে সময়টা আমার ওই রাত জাগতে জাগতে আমার একটা হ্যাবিট হয়ে যায় যে রাতে ঘুমই হয় না, ইভেন স্টিল এখনো এরকম জিনিসটা হয় যে রাতে ঘুম হয় না। তো 3:30 পর্যন্ত আমার জেনারেলি জেগে থাকা হয়।
আচ্ছা,
তো যখন আমি এটা আমার বরিশালের বাসার ঘটনা, আমি পাঁচতলার ছাদে ট্যাঙ্কির উপরে শুয়ে আমার একটা বাইনোকুলারের সাথে আমি আকাশ দেখতাম।
ছোট করে বলতে হবে, আপনার প্রথম ঘটনা শেষ হয়ে গেছে, সুতরাং এটা ছোট করে বলতে হবে, আমাদের হাতে সময় খুব কম।
তো ওই একদিন ট্যাঙ্কির উপরে এরকম শুয়ে আছি, শুয়ে থাকার পরে আমি বাইনোকুলার দিয়ে দেখতেছি চাঁদ, হঠাৎ করে আমি দেখলাম কি আমার বাইনোকুলারে একটা ধরা পড়লো যে সামথিং লাইক দ্যাট, যে নেটের মতো অনেক বড় প্রত্যেকটা জয়েন্টে আলো জ্বলছে, এরকম একটা জিনিস আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। বাইনোকুলারটা সরাইলাম, এটা কি দেখলাম আমি, আমি ভালো করে আবার লক্ষ্য করলাম যে সেটা 3-4 বার রাউন্ড দিচ্ছে একটা ওড়নার মতো, কিন্তু নেট নেট জিনিসটা। এবার আমি ভয় পাই, ভয় পাওয়ার পরে আমি সাথে সাথে মানে চোখটা বন্ধ করে আমি যেন ঘুমায় গেছি এরকম একটা ভাবে আমি ওখানে শুয়ে আছি, আমি নড়ছি না, যে যদি নড়লে আমার প্রেজেন্ট সে টের পায় এই জন্য। তো কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর আমি দেখতেছি যে নাই, সেটা নাই, আমার ফ্রন্টে নাই, আমি মনে করছি কি সে চলে গেছে।
আচ্ছা,
এটা যেটা যে জিনিসই হোক না কেন, পরে আমি প্রচন্ড ভয় পাই এবং আমি সাত থেকে নামতে হলে আমার পাঁচতলা থেকে চারতলা সিঁড়ি দিয়ে নামতে হবে। আমি চিন্তা করছি যে না আমি সিঁড়ি দিয়ে নামো না, ডিরেক্ট লাফ দিয়ে চারতলা যাই, আমি বাসায় চলে যাবো। গেস ওয়াট, যখনই আমি উঠে বসছি এবং আমি আশেপাশে তাকাই, পিছনে তাকাইলাম, দেখি সেটা আমার পিছনে, স্টিল আমার পাঁচ থেকে ছয় ফিট দূরে, এবং আমি মানে যে পুরো এখানে বড় ফ্রিজ হয়ে যায়, আমি নড়তেও পারছি না। আমি সাথে সাথে ট্যাঙ্কির উপর থেকে লাফ দিলাম এবং সেই পাঁচতলার ছাদ থেকে চারতলার ছাদে লাফ দিয়ে পড়লাম এবং পায়েও ব্যথা পাই, যার কারণে আমি দৌড়ে বাসা চলে যাই। সেই রাত্রে ঘুমাতে পারি না, আমার জ্বরও আসে হালকা। পরে আমি আম্মাকে কিছু বলিনি, পরে মসজিদের হুজুরকে যেয়ে বললাম, উনি পাড়া পানি পরাটা দিল। তারপরে আমি পার্সোনালি আমি মানে হুজুর বিশ্বাস করি এবং তাবিজের ব্যাপারটা আমি নিজেও ইউজ করি, তারপর থেকে আমি সেফ।
এই ছিল ঘটনা এবং আমাদের হাতে আজকে সময় খুব কম। আব্দুল খালিক আমাকে লিখেছেন, ভাইয়া আমার কাছে অনেক গল্প আছে যার সবগুলো বাস্তব, এবং আমি আমি যেটা বলবো আপনাকে, ভূত এফ এম এট দ্য রেট রেডিও 40.fm সবাইকে বলছি, BHOOT FM এট দ্য রেট RADIOFOORTI.FM, এখানে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং সেই সাথে আপনি স্টুডিওতে আসতে পারবেন কিনা, নাকি আপনি চান যে আমি আপনার ঘটনাগুলো পড়ে শোনাই, সেটা উল্লেখ থাকলে খুব ভালো হয়। তবে স্টুডিওতে আসাটা সবচাইতে বেশি ভালো হবে আর কি। রিধি আমাদের লিখেছেন, অর্পা সামান্তা এবং তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন, ভালো লাগছে তাদের। বাদল ধানমন্ডি থেকে লিখেছেন যে, রাসেল ভাই আজকে ভূত এফএম অনেক ভালো লেগেছে এবং 2012 সকল মানে পর্ব বা এপিসোডগুলো যেন এরকম ভালো হয় সেটাই তিনি জানিয়েছেন, ইনশাল্লাহ হবে। এবং আমরা আজকে শেষ করে ফেলব, আমরা আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ভূত এফএম নিয়ে। আমি চাইবো যে আজকে যারা রাত্রেবেলায় ভূত এফএম শুনলেন তাদেরকে খুব ভালো ঘুম হোক, এবং অবশ্যই রাতের বেলায় ঘুম থেকে জেগে উঠে ওইরকম অলৌকিকভাবে কোনো মানে বেবি কট বা কোনো বাচ্চা দেখবেন না, বা এরকম ধরনের কোনো এই যে আলো জ্বলছে এরকম ধরনের কোনো ওড়না বা নেট টাইপের কোনো কিছু আপনার ঘরের ভেতরে উড়ে বেড়াতে দেখবেন না, মাঝরাতে ঘুম ভেঙে এরকম ভয়ঙ্কর কোন পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন না, সেই দোয়া থাকলো। এবং অনেক ভালো যাক আপনার এই নতুন বছর, অনেক ভালো যাক এই সপ্তাহটা, সেই আশা রাখি। আবারও আগামী ভূত এফএম কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই, টাটা।